exclusively on FusionBD.com.
ভূত এফএম হরর ক্লাব, আপনি আছেন রেডিও 48.8 এফএম এর, আর আমি সৃষ্টি আছি এই মুহূর্তে আপনার সাথে। আমরা ঠিক শুরু করার ঠিক আগ মুহূর্তে আমরা একটা ফেসবুক লাইভে গিয়েছিলাম, এবং সেই ফেসবুক লাইভে অনেকগুলো বন্ধু আমাদের সাথে যুক্ত ছিলেন, ভূত এফএম হরর ক্লাবের অনেক বন্ধু। এবং সেই কমেন্টগুলো একটু নিয়ে নিচ্ছি। শাকিব সাইব ছিলেন আমাদের সাথে, তিনি 3 উইক পর আমাদের সাথে ছিলেন, একটা দুঃখের সংবাদ জানিয়েছেন যে তার বাবা মারা গিয়েছিলেন এবং সেই জন্য তিনি আপসেট, সবার কাছে দোয়া চেয়েছেন। অবশ্যই আশা করব আপনার বিদেহী আত্মা অবশ্যই শান্তি পাক, সে কামনা করছি। সেই সাথে বাবা হারানোর বেদনা, এটা অনেক বড় একটা বেদনা, এই বেদনা থেকে আপনি দ্রুত কাটিয়ে উঠুন এবং শোক থেকে শক্তির রূপান্তর হোক, বাবার স্বপ্ন পূরণ করুন। আত্মার জন্য অনেক শুভকামনা আপনার সামনের দিনের পথ চলার জন্য। জান্নাতুল ফেরদৌস ছিলেন, লিখেছেন ভূত এফএম হরর ক্লাব অনেক ভালো লাগে শুনতে। তানজিল খান, মারিয়া বাথুন ছিলেন সাথে, আরজে আমরান, তাফসিফ বিন জাকির, তিনি লিখেছেন হরর ক্লাব কি। আচ্ছা, আপনি হয়তো আজকে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন। হরর ক্লাব তো আপনারা জানেন যে বিভিন্ন মানুষজন যে ক্লাবগুলো গঠন করে এবং বিভিন্ন হরর ঘটনা তারা সংগ্রহ করে, এবং আরো অনেক কিছু আছে, আপনি শুনতে থাকুন, বুঝে যাবেন। আবিদ কিং রহমান আছেন আমাদের সাথে, আছেন তাওসিফ ইবনে জাকির, আরো অনেকে আছেন, আর যে আমরান, মোহাম্মদ মিনার সহ অনেক অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, মাহমুদুল আলম, জনি আছেন সাথে। আমরা একটু ফেসবুক পেজে দেখি আমাদের পোস্টে কারা আছেন আমাদের সাথে, অনেকগুলো বন্ধু আমরা দেখতে পাচ্ছি। খান সাহেব, এবং তিনি কিন্তু মুখোশ পরে, তার বন্ধুরা মিলে মুখোশ পরে ছবি দিয়েছেন, রাস্তায় মানুষদেরকে ভয় দেখিয়েছি, কিন্তু খুবই বিপজ্জনক ব্যাপার এ ধরনের, মানে মুখোশ পরে হঠাৎ করে ভয় দেখিয়ে কিন্তু আপনি নিজেই বিপত্তিতে পড়ে যেতে পারেন, এর চেয়ে আপনি আমাদের স্টুডিওতে চলে আসুন আপনার কথা নিয়ে, আপনার ক্লাব নিয়ে, সেখান থেকে আপনি আরো সেফ ভাবে হয়তো ভয় দেখানোর চেষ্টা করতে পারবেন। আছেন সৈয়দা আনিকা, লিখছেন থার্সডে অ্যান্ড ফ্রাইডে এর জন্য পুরো 1 উইক ধরে ওয়েট করি। বাহ, আপনার অপেক্ষার পালা বৃহস্পতিবারের জন্য শেষ হল, এবং কাল 11:59 ভূত এফএম, জানি জানেন, তাও আবার জানিয়ে দিলাম, আপনার অপেক্ষা শুভ হোক এবং আপনার অপেক্ষা ফল মিষ্টি হোক। বিপ্লব আছেন আমাদের সাথে, লিখেছেন ভূত এফএম মিস করতে পারি না, কেন জানি না, মনে হয় আমার রক্তে মিশে গেছে। বা এই হচ্ছেন ভূত এফএম এর ফ্যান। সত্যি কথা, আমি এই হরর ক্লাবে আসার পর থেকে, এর আগে তো আমি নিজেও একজন ফ্যান ছিলাম, আমি জানি যে আমি আসলে হরর গল্প বা হরর সিনেমা যে কোনো কিছুর হরর বিষয়টার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, প্যারানর্মাল বিষয়ের প্রতি একটা আকর্ষণ ছিল, কিন্তু একটা অনুষ্ঠান শুধুমাত্র আপনাদেরকে সেই হরর গল্পগুলো ঘটনাগুলো আপনাদের কাছে পৌঁছে কতটা জনপ্রিয়তা চলে যেতে পারে, এবং 7 বছর ধরে সেই জনপ্রিয়তার জায়গায় আছে, এবং বিপ্লব আপনার মতো শ্রোতাদের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি রাসেল ভাইকে অবশ্যই এটা জানিয়ে দিব যে এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে চলে আসে ভূত এফএম নিয়ে। খান সাহেব, তার লেখা তো পড়লামই, ইয়াসিরাজ চাহান প্রতিদিনের মতো আজকেও আপনি আছেন, আতিকুর রহমান আকাশ লিখেছেন 4 বছর ধরে ভূত এফএম এর সাথে আছি, আর 4 বছর পর এই পেজে বললাম ভূত এফএম হরর ক্লাবের সাথে আছি থাকবো। আচ্ছা, তো ভূত এফএম হরর ক্লাবও আপনার সহযোগিতা, আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাথে এরকম এক এক করে অনেকগুলো বছর কাটিয়ে দিতে পারবে হয়তো। আহসানুল হক আছেন আমাদের সাথে, তিনি এফএম এ শুনতে একটু সমস্যা হচ্ছে বোধহয়, আপনি অ্যাপ দিয়ে শুনতে পারেন, আমাদের অ্যাপ রেডিও ফুর্তির যে অ্যাপটি রয়েছে, গুগল প্লে স্টোরে গিয়ে রেডিও ফুর্তি লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন রেডিও ফুর্তির অ্যাপটি, এবং অ্যাপ দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কথা দিচ্ছে শুনতে পারবেন রেডিও ফুর্তি, এবং অবশ্যই ভূত এফএম হরর ক্লাব এবং ভূত এফএম অর্থাৎ রেডিও ফুর্তির সকল অনুষ্ঠান আপনারা সেখান থেকে শুনতে পারবেন। এম এইচ মুশারফ মিরাজ আছেন আমাদের সাথে, আছেন মনির হোসেন, নীল কাউসার আহমেদ সহ অনেক বন্ধু আছেন আমাদের সাথে। বাকি লেখাগুলো আবার আমরা নিয়ে নিব এরপরে। আমাদের আগে ফেসবুক লাইভে বলেছিলাম যে আজকে আমাদের মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা গল্প আছে, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প নিয়ে বলব, গল্পটা কি নিয়ে বা গল্পটা পটভূমি আপনাদেরকে হয়তো জানার চেষ্টা করব। তবে আপনার লেখাগুলো আমাদেরকে পাঠাতে থাকেন, এবং আরো একটা জিনিস আবার মনে করিয়ে দিতে চাই, আপনার বানানো হরর ক্লাবটা যে কয়জনের হোক না কেন, আপনার প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে যদি আপনার ইন্টারেস্টেড থাকেন, আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটির ঘটনাগুলো কালেক্ট করার চেষ্টা করেন, ইনভেস্টিগেট করার চেষ্টা করেন, সেই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আপনার ক্লাবের কথা আমাদের জানাতে পারেন, আমরা আপনার ক্লাবকে কল করব, আপনি আপনার ক্লাব নিয়ে চলে আসবেন আমাদের স্টুডিওতে। তো আমাদেরকে জানানোর উপায়টি হচ্ছে bhootfm@radiofurti.fm, এখানে আপনি মেইল করবেন এবং সাবজেক্টের জায়গায় লিখবেন হরর ক্লাব, আপনার লেখাটি আমরা পেয়ে যাব, আপনার ক্লাবের কার্যক্রম আমরা পেয়ে যাব। এবং অবশ্যই বেশ কয়েকটা মেইল পাই যেখানে ক্লাবের কথা উল্লেখ করেন, কিন্তু হয়তো ফোন নাম্বারটা বা কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনার উল্লেখ করে দেন সেটা আরো ভালো হয় আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো সামনের হরর ক্লাবগুলোর অপেক্ষায় থাকলাম, আর এই মুহূর্তে আমরা শুনব একটা চমৎকার গান, বিটলসের ডে ইন দ্য লাইফ, গানটা শুনে ফিরছি আপনার কথায় এবং আমাদের আজকের প্রথম গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, এই রেডিও FM ডু ফুর্তি।
count them all. Now they know how many holes it takes to fill the Albert Hall.
আমি খুলদার, ও ভাই চলো।
ক্রিকেটের সব খবর জানতে টিউন ইন টু রেডিও ফুটি 88 FM। ডু ক্রিকেট, ডু ফুটি।
অজানার উদ্দেশ্যে যাত্রা, ঘটনার ঘন ঘটা, টান টান উত্তেজনা, অবিশ্বাস্য আবিষ্কার, শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চারে ভরপুর এন্টারটেনমেন্টের এক নম্বর গন্তব্য আইফ্লিক্স। আইফ্লিক্স ডাউনলোড, আইফ্লিক্স রবি গ্রাহকরা উপভোগ করুন 3 মাসের আনলিমিটেড এক্সেস আর পপুলার ইন্টারন্যাশনাল মুভি, টিভি সিরিয়াল ও আরো অনেক কিছু। রবি
অরিজিনাল চিজের স্বাদের চিজ পাপ, প্যাক শেষ হয় তবু মেটে না স্বাদ। চিজ পাপ, দিস ইজ রিয়েল চিজ।
হ্যাঁ, আপনি আছেন ভূত এফএম হরর ক্লাবের সাথে, আর সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। আর আপনার এবং আপনাদের অনেক অনেক ধরনের কথা আসলে পাই। অনেকে বলেন যে হরর ক্লাবে কেন গান বাজানো হচ্ছে, কিংবা শুধুই ভয় কেন পাচ্ছি না। এটা আসলে কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার, তাই না? যে ভয় পেতে পেতে কিংবা ভূত এফএম এর সেই ভয়টার রেশ আসলে আমরা চাই হয়তো যে আরো বেশি করে থাকুক আমাদের, কিন্তু সবসময় শুধু ভয়ের কথাই কি হবে। হরর ক্লাব আসলে ক্লাব, এবং ক্লাব মানে এখানে হবে আড্ডা, এবং আড্ডার সাথে গান হবে। আমাদের সাথে হরর ক্লাব যুক্ত হয়, সেই হরর ক্লাবের সাথে আড্ডা হবে, আপনার সাথে কথা হবে, এবং কথার মাঝে মাঝে ওই যে থাকে না যে কথা বলতে বলতে চায় একটা চুমুক দেয়া, সেই চায় একটা চুমুক দেওয়ার মতো করে আমরা খুব সুন্দর সুন্দর গান শোনার চেষ্টা করি, আমার পছন্দের গানগুলো, আপনাদের পছন্দের গানগুলো, এবং সেই গান কথা আড্ডার ফাঁকে ফাঁকে সেই ভূতের গল্পগুলো, ভূতের ঘটনাগুলো, সেই ভূতুরে অদ্ভুতুরে ঘটনা এবং গল্প সব মিলে ভূত এফএম হরর ক্লাব। কাছে ভূত এফএম হরর ক্লাবের টেস্টটা একটু যেন আলাদা হয়, সে চেষ্টা থেকে কিন্তু এত সব আয়োজন। আর এত সব আয়োজন কার জন্য? আপনার জন্য। আর আপনার কাছে এই আয়োজনটা যেন আরো ভালো লাগে, এবং আপনি যেন এই আয়োজনটার সাথে আরো যুক্ত হতে পারেন, সেজন্যই কিন্তু এই হরর ক্লাব আপনাদের জন্য উন্মুক্ত। অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে একটা হরর ক্লাব খুলে ফেলতে পারেন, এবং আপনার হরর ক্লাবের মেম্বারদের নিয়ে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, সেখানকার ঘটনা কালেক্ট করতে পারেন, আপনার আশেপাশের মানুষের ঘটনা কালেক্ট করতে পারেন, এবং সেই সাথে আরো একটা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যে বহু আগে এই কথাটা বলেছিলাম যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সময় কোনো অসুস্থতার জন্য কিংবা কোথাও কোনো একটা অদ্ভুত কোনো সমস্যা দেখা দিলে আমরা আসলে কার কাছে যাচ্ছি। যেমন আমরা যে জিনে ধরা বা ভূতে ধরা বলতে আমরা যে বিষয়গুলোকে আমরা বুঝি, যে একজন মানুষ হয়তো অপ্রকৃতস্থ আচরণ করলে আমরা অনেক সময় হয়তো চিকিৎসকের কাছে না গিয়ে হয়তো সেই কি বলা যায় ভিন্ন ধরনের চিকিৎসকের কাছে আমরা যাই, এবং সেই ভিন্ন ধরনের চিকিৎসক অনেক আয়োজন করে হয়তো ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন, কখনো কখনো আরো ভয়ঙ্কর কাজও করা হয়, কিন্তু সেগুলোকে আসলে সবসময় কি সঠিক, কিংবা আদৌ কি সঠিক? হরর ক্লাবের যারা মেম্বার আছেন তারা কিন্তু এই জায়গায় একটা বড় পদক্ষেপ নিতে পারেন। আপনার আশেপাশের যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো একটু ভালোমতো খতিয়ে দেখুন, জানার চেষ্টা করুন, দেখবেন হয়তোবা সেই ঘটনারও একটা ব্যাখ্যা আছে। অর্থাৎ হরর ক্লাব থেকে কিন্তু আমরা সেই ভূতুরে এবং অদ্ভুতুরে ঘটনাগুলোর কিন্তু একটা ব্যাখ্যা বের করার চেষ্টা করতেই পারি এবং এই চেষ্টাটা খুবই প্রয়োজনীয় আমাদের আশপাশে সেই বিভিন্ন ধরনের মানুষের সুযোগ নেওয়ার চেষ্টাগুলো কিন্তু সেখানে অনেক কমে আসবে। সেটা যাই হোক না কেন, সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে বিনোদনের জন্য এই মিডিয়া কিংবা আমরা যে অনুষ্ঠানগুলো করি সম্পূর্ণ আপনার বিনোদনের জন্য, আপনাদের বিনোদনের জন্য, আর এই বিনোদনটা আরো সুন্দর হোক, আরো চাঁকচমকপূর্ণ হোক, আর আপনার অ্যাডভাইস এবং আপনার পরামর্শে সেই বিনোদনের যে রসদগুলো নিয়ে আমরা বসে থাকি সেটা আরো শক্তিশালী হোক, আরো সুস্বাদু হোক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এমজিআর রিফাতের একটি কমেন্ট লিখেছেন, ভূত এফএম প্লাস হরর ক্লাব ইকুয়াল টু ভালোবাসা। হ্যাঁ, একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ভূত এফএম, হরর ক্লাব এবং আপনারা, এই সব মিলে আসলে ভালোবাসা। নাসির আহমেদ তিনি লিখেছেন, ভাই হরর ক্লাব অসম লাগে কিন্তু সেই গান শুনতে তার বোধ হয় একটু দ্বিধা। তবে গানের শ্রোতাই কিন্তু মূলত রেডিওতে কিন্তু আমরা ভাবি যে রেডিওর প্রত্যেকটা শ্রোতাই হচ্ছে গানের শ্রোতা, প্রত্যেকটা রেডিও কিন্তু মূল শক্তিটা হচ্ছে তার গান, কাজেই সেই গানের শ্রোতা হিসেবেই কিন্তু আশা করি আপনি একজন খুব ভালো একজন শ্রোতা। দেখুন গানগুলো শুনলে ভালো লাগবে। সজল ইসলাম নাহিদ আছেন আমাদের সাথে, লিখেছেন আজ ভূতেফেম মিস করলাম কারণ তার ভাইয়ার অপারেশন চলছে, জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, তারপরও অবশ্যই প্রার্থনা থাকবে আপনার ভাই যেন সুস্থ হয়ে ওঠেন। মেহেদী হাসান শুভ আছেন আমাদের সাথে, লিখেছেন আজকে প্রথম শুনছি, অনেক ভালো লাগছে, বেস্ট অফ লাক হরর ক্লাব, ভালো লাগলো এবং বুঝে নিলাম বেস্ট অফ লাক হরর ক্লাব জানিয়েছেন। ওই যে একটা কথা বলেছিলাম যে বানান বিভ্রাট মাঝে মাঝে কিন্তু অর্থ বিভ্রাট তৈরি করে দেয়, বানানের প্রতি একটু সতর্ক হবেন। রিয়াজ মোহাম্মদ আছেন আমাদের সাথে, আরো আছেন অচেনা পাখি, অচেনা পাখি তিনি লিখেছেন যে ভাইয়া আমার খুব ভয় লাগে বাট তারপরও আমি মিস করি না ভূত এফএম। আচ্ছা, তিনি ভূত এফএম অনেক ভালোবাসেন আর ভূত এফএমটা কিন্তু আসলে সেই ভয়ের অনুভূতিটাকে আর একটু নাড়িয়ে দেবার জন্য, তাই না? আর আপনার যদি ভয় লাগে থাকে তার মানে অবশ্যই ভূত এফএম এর চেষ্টা আপনার ক্ষেত্রে সফল। আলিয়ান আকাশ রয়েছেন আমাদের সাথে, লিখেছেন দীর্ঘ অপেক্ষার পর আবার শুনছি ভূত এফএম হরর ক্লাব, ওয়েলকাম ব্যাক। ময়মনসিং থেকে তিনি আছেন আমাদের সাথে, জি এস পি শামসুল আছেন আমাদের সাথে, আছেন তরিও শাহরিয়ার ভৌতিষ্ট ফারহান আছেন আমাদের সাথে, অনিক মাহমুদ জানিয়েছেন নতুন আসলাম ওয়েলকাম, আরো আছেন মাইশা রহমান আহমেদ জয়, তিনিও জানিয়েছেন বৃহস্পতিবার আর শুক্রবারের জন্য পুরো সপ্তাহ তিনি অপেক্ষা করেন। আসলে এই কমেন্টগুলো পড়লে আসলে ভালো লাগে, যেহেতু আজকে ভূত এফএম হরর ক্লাবের চার নম্বর এপিসোড, এরকম করে পাঁচ ছয় সাত একশো দুশো পাঁচশো সাতশো অনেক দূরে এগিয়ে যেতে পারে হরর ক্লাব। হরর ক্লাব একদম শুরুর দিকে, আর এই শুরুর দিকের গাঁথনিগুলো কিন্তু আপনার কাছ থেকেই আসবে, আপনার কথা থেকে, আপনার প্রত্যাশা থেকে। আমাদের ভূত এফএম হরর ক্লাব আরো আরো অনেক কিছু নিয়ে আসবে সামনের দিনগুলোতে, আরো অনেক অনেক মজার মজার জিনিসও আসবে। আজকে কিন্তু আরো একটা জিনিস যেটা একদম শেষের দিকে আমরা যেটা করি, যে পুরো সপ্তাহ জুড়ে ভূত এফএম এর যে ঘটনাগুলো আসে, যে মেইলগুলো আসে সেই এবং অডিও ক্লিপগুলো আসে, সেখান থেকে আমরা বাছাই করি সবচেয়ে মজার ঘটনাটা, যেটা যেটা ঠিক ভৌতিক না তবে অনেক মজা আপনাদেরকে দিতে পারে, যেটা ভূত এফএম এ কখনোই ঘটনাটা ঠুকতে পারবে না, সেই ঘটনাটা কিন্তু আমরা নিয়ে আসি ভূত এফএম হরর ক্লাবে। এরকম একটা আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক আছে আপনাদের জন্য, খুবই মজার একটা ঘটনা, ভূতের ঘটনা। তো অনেক অনেকগুলো আকর্ষণ আছে, তবে এই মুহূর্তে সবার আগে যে আকর্ষণটি আগেই বলেছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প আপনাদের জন্য আজকে নিয়ে আসা হয়েছে, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের এই গল্পটির নাম হচ্ছে পানিমুড়া, এবং এই পানিমুড়া গল্পটা একটা ছোট বাচ্চাকে নিয়ে এবং সেই ছোট বাচ্চার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমরা সেই ঘটনাটা শুনব এখন। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, বিজ্ঞাপন বিরতির পর সাথে সাথে শুরু হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প, কাজে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি 88 এফএম এর।
ফুর্তি।
এই গরমে জ্যাম ঠেলে এই দোকান ওই দোকান ঘুরে কেনাকাটা করতে ভালো লাগে? আমি তো অনলাইনে সবকিছু কিনে পেমেন্টটা বিকাশ করি। এতে দুটো লাভ, এক বাড়তি কোনো চার্জ ছাড়া ঘরে বসে কেনাকাটা হয়, আর দুই আমি পাই 20% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজকের ডিল কিকশা সাতমার্ট আরং ডট কম সহ জনপ্রিয় 13টি অনলাইন শপে। তার মানে ক্যাশের চেয়ে বিকাশ ভালো। বিস্তারিত বিকাশ ডট কম এ। প্রয়োজনে পাশে বিকাশ।
Original cheese the shot at cheese pops. Back shish hai tobu mete na shot. Cheese pops. This is real cheese.
And do it in jar box.
আবার শুরু হলো দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1424। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.serarandhuni1424.com অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রাঁধুনি অ্যাপ। রেজিস্ট্রেশনের শেষ সময় 14 নভেম্বর 2017। বিস্তারিত জানতে দেখুন সেরা রাঁধুনির ফেসবুক পেজ। আজই রেজিস্ট্রেশন করুন আর অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা। দেখিয়ে দিন রান্নার লড়াইয়ে আপনি সেই অসাধারণ। সেরা রাঁধুনি, রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই।
রেডিও পার্টনার রেডিও 40 88 FM।
আমি সোফিয়া, থাকি আমেরিকাতে। 2015 সালের জানুয়ারি মাস, আমি তখন ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করি। সবকিছু মোটামুটি ঠিকই চলছিল, শুধু একটা জিনিস বাদে। আমার ওখানে কারোর সাথে বন্ধুত্ব করতে বেশ কষ্ট হচ্ছিল, একা একাই আমার সময় কাটত বেশি। একদিন ক্লাসে এসে হঠাৎ চোখে পড়ল যে পেছনের দিকের বেঞ্চে একজন বসে আছে একা। আমার কি মনে হলো কে জানে, ঠিক করলাম ওর পাশে গিয়ে বসব। তারপর আরেকটা কাজ করলাম যেটা আমি কখনো করি না, নিজে থেকে ওর সাথে কথা বলা শুরু করলাম। ছেলেটা আমেরিকান।
আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে। সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরস্থান, তারপর থেকে বেশ ঘন জঙ্গল। সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার। আমাদের বাড়ি পাওয়া গেল শহর থেকে অনেক দূরে। বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে ভর্তি হতে পারলাম না, নতুন বছর ভর্তি হতে হবে। তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না, বাবা অফিসে চলে যান, মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে। একটু নতুন গল্পের বই নেই, আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে। তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পারে চলে যাই। একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না। এখানকার জঙ্গলে বাঘ আছে, কিন্তু আমার তো বন্দুক নেই। আমার তীরধনুক আছে অবশ্য, তা দিয়ে তো আর বাঘ মারা যায় না। তবু আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার, কিন্তু এই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশি গা ছমছম করে। বাবার অফিসের পিয়ন মুনাপ্পর খা বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে। আমি এদিক ওদিক তাকাই, কখনো ভূত দেখতে পাই না, কিন্তু কিরকম একটা বোটকা গন্ধ পাই, আর থাকতে ইচ্ছে করে না, এক ছুটে ফিরে আসি। আমার যদি আরেকটা বন্ধু থাকত তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম। কিন্তু এখানে এসে এখনো যে আমার কোনো নতুন বন্ধু হয়নি। একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে। আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি, ছোট ছোট ইটের টুকরা বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে। পুকুরটা বিরাট বড়, আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা। দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্ভীর মনে হয়, কোথাও কোনো লোকজন নেই, আমি শুধু একা। এক এক সময় আমার মনে হয় আমাকে কেউ যেন দেখছে, যদিও কোথাও আর কেউ নেই, তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি মাথা ঘুরিয়ে চারদিক চেয়ে দেখি, আর কাউকে দেখতে পাই না। এই পুকুরটায় বেশ মাছ আছে, মাঝে মাঝে তারা ঘাই মারে আর অমনি জলের ওপর গোল গোল ঢেউ ওঠে। কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে, যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে। এত বড় তো মাছ হতে পারে না, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর থেকে আমি সবসময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি, কিন্তু কিছু আর দেখা যায় না। আবার পুকুরটা শান্ত আর গম্ভীর। পুকুরের ঘাটটা অনেক দিনের পুরনো, পাথর দিয়ে তৈরি, কিন্তু কয়েক জায়গায় ভেঙে গেছে। সেই ভাঙা জায়গাগুলোয় গর্ত হয়ে সেখানে জল জমে থাকে, সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায়। আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি। আমার তো বড়শি নেই, আর বড়শি দিয়ে আমি মাছ ধরতেও জানি না, তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি। এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে, ওগুলোর নাম বেলে মাছ। মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি, এমন সময় কে যেন ডাকল,
এই বাবলু।
আমি চমকে উঠলাম, সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো। তাহলে আমায় ডাকল কে স্পষ্ট শুনলাম, অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা। মা তো ঘুমোচ্ছেন, তাহলে কে ডাকল খুব কাছ থেকে? মায়ে কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন? জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম, কেউ নেই। কাছে একটা মস্ত কদম ফুলের গাছ, সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে, তাও নেই। অমনি আমার খুব ভয় করতে লাগল, কেউ কোথাও নেই, তাহলে আমি ডাকল কে? আমি যে স্পষ্ট শুনেছি। দৌড়ে চলে এলাম বাড়িতে, দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমাচ্ছে। আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম, মা তুমি কি পুকুর ঘাটে গিয়েছিলে? মা তো খুব অবাক, বিছানার উপর উঠে বসে বললেন,
কেন পুকুর ঘাটে যাব কেন, তুই বুঝি গিয়েছিলি?
আমি বললাম, হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম, মনে হলো পেছন থেকে কে আমাকে ডাকলো, ঠিক তোমার মতন গলা। মা বললেন,
তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলছিস।
না মা আমি স্পষ্ট শুনলাম। মা রেগে গিয়ে বললেন,
আচ্ছা তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা, দুপুরবেলা কেউ একলা যায়?
কেন কি হয় তাতে?
না কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই।
পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে মায়ের কথা বিশ্বাসই করলেন না। বাবার অফিসের পিয়ন মুনাব্বর খাঁ প্রায় সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসে, কি সব অফিসের কাজ নিয়ে। মুনাব্বর খাঁ খুব দারুণ দারুণ গল্প বলতে পারে, সেই তো আমাকে কবরখানার ভূতের তিনটে গল্প বলেছিল। সেদিন সন্ধ্যাবেলা মুনাব্বর খাঁকে জিজ্ঞেস করলাম, এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলতো, তুমি জানো? মুনাব্বর খাঁ জিজ্ঞেস করল, কেন বলতো খোকাবাবু? আমি বললাম, একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল, সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে। মুনাব্বর খাঁ হঠাৎ গম্ভীর হয়ে গেল, তারপর বলল, খোকাবাবু দুপুরবেলা পুকুর ধারে কখনো একলা যেও না, যেতে নেই। কেন, গেলে কি হয়? অনেক রকম বিপদ হয়, তুমি জানো না এইসব পুরনো পুকুরে পানিমুড়া থাকে।
পানিমুড়া কি?
পানিমুড়া জানো না? পানিমুড়া হচ্ছে জলের ভূত।
দেখ জলের মধ্যে আবার ভূত থাকে নাকি?
ও মা তুমি পানিমুড়ার কথা শুনোনি? এ তো সবাই জানে, পানিমুড়া বড়দের কিছু বলে না, কিন্তু ছোটদের জলের তলায় টেনে দিয়ে যায়।
মুনাব্বর খাঁ তুমি পানিমুড়া দেখেছ?
হ্যাঁ তিনবার দেখেছি। তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাটা মানুষের মতন। এইসব পুকুর জানো তো খুব পুরনো, আগেকার দিনের রাজাদের আমলের। এইসব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে।
গাদ্দি কি? গাদ্দি মানে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ চলে গেছে অনেক দূরে, একেবারে পাতাল পর্যন্ত। যারা পানিতে ডুবে মরে পানি মোড়া ভূত হয়ে যায়, ওই সুড়ঙ্গের মধ্যে থাকে, মাঝে মাঝে উপরে উঠে আসে। পানিমোড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া। পানিমোড়ারা উপরে উঠে এলেই এই কবরখানার ভূতেরা তাড়া করে যায়। আমি একবার দেখেছিলাম একটা পানিমোড়া আর একটা কবরখানার ভূত খুব একটা ঝটাপট লড়াই করছিল। এই সময় মা এলেন, মুনাব্বর ভূতের গল্প করছে দেখে মা তো গেলেন খেপে। সে গল্প সেখানেই শেষ। দু তিন দিন আমি আর পুকুর ধারে যাইনি, কিন্তু আমার মন ছটফট করে। দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারুর? মা ঘুমিয়ে পড়েন, আমার যে ঘুম আসে না। পড়া গল্পের বইগুলি আরো কয়েকবার করে পড়তে লাগলাম। তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম। আজ আমার সঙ্গে একটা ছোট লাঠি, যদি ভূতপ্রেত আসে তাহলে লাঠি দিয়ে মারব। পুকুরের কাছে এসে দেখি ঘাটের ওপর একটা লোক বসে আছে। লোকটার গায়ে একটা লাল রঙের ডোরা কাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই। লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে, সারা গা ভেজা। লোকটা এলো কোথা থেকে? আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না। আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখল। দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল, তারপর ডুবে গেল। আমিও খুব অবাক হলাম, লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন? আমার হাতে লাঠিটা দেখে, চোর নয় তো? যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপাশে উঠে জঙ্গল দিয়ে পালাবে। আমি জলের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না। এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে? আমি মনে মনে এক দুই তিন করে পাঁচশো পর্যন্ত গুনে ফেললাম, তবু লোকটাকে আর দেখা গেল না। এই রে, লোকটা মরে গেল না তো? আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে, হয়তো লোকটা সাঁতারই জানে না। তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত? কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে? আরো একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম। তখন আমার মনে হল ওটা ভূত নয় তো, ওই কি পানিমোড়া, কিন্তু একদম মানুষের মতন দেখতে। মুনাব্বর খাজে বলেছিল পানিমোড়ার মুখটা কুমিরের মতন, এ যে একদম মানুষের মতন, শুধু টাক মাথা। শুধু তাই নয়, লোকটা যখন আমার থেকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপর ভুরুও নেই, সারা গায়ে কোনো লোমও নেই। মুনাব্বর নিশ্চয় মিথ্যে কথা বলেছিল, সে পানিমোড়া কখনো দেখেনি। তক্ষণে ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি, এক সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল, শুধু একটা হাত। আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে, তাহলে পানিমোড়া নয়, কোনো চোরই নিশ্চয়ই। শুধু হাতটাই উঁচু হয়ে রইল, আর কিচ্ছু না। লোকটার মাথাও দেখা গেল না। তারপর মনে হল সেই হাতটা যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। সেই হাতে লম্বা লম্বা আঙুল, তাতে বিচ্ছিরি নখ। হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে। হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল নাড়তে লাগলো, ঠিক যেন আমায় ডাকছে। আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। চোখ দুটো মাছের মতন, পলক পড়ে না, কিন্তু মাছের নয় চোখ দুটো, সেই লোকটার। আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যাই, আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয়, আমার তো হাতে লাঠি আছে। এবার সেই হাতটা খুব কাছে চলে এলো, মনে হলো যেন আমার পা চেপে ধরবে। এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো,
বাবলু বাবলু।
কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই, আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপর। ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না, হাতটা জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ নাম ধরে আমার ডাকল। পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই, সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে। আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম, অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিল। আমি ছপাং করে জলের মধ্যে পড়ে গেলাম। জলে পড়েই মনে হল আমি আর বাঁচব না, আমি যে সাঁতার জানি না, পানিমুড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে। আমি একবার চেঁচে উঠলাম, ও মা মা! জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম, দম আটকে আসছে, পানিমুড়া এখনো আমার পা ধরেনি। আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয়। ইতিমধ্যে একবার কোন রকমে জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছেন আমার মা। আমি চিৎকার করতে চাইলাম, মা, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। আমি তুলেই যেতে লাগলাম, মা পার থেকেই এক লাফ দিয়ে জলে পড়লেন। চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি, মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলের সেঁক দিচ্ছে। আমি চোখ মেলতে মা বললেন,
আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি, এই তো সব ঠিক হয়ে গেছে।
মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো ভাবতেও আমার আজও গা কাঁপে। মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্যের ব্যাপার। পরে শুনেছি সে কথা, মা ঘুমিয়েছিলেন, এমন সময় তার কানের কাছে কে যেন ডাকল, মা মা, ঠিক আমার গলা। মা চোখ মেলে দেখলেন কেউ নেই, তিনি বিছানা উঠে বসলেন। তখন বাইরে থেকে আমার সেই মা ডাক শোনা গেল, তারপর পুকুরঘাট থেকে। আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই, কিন্তু এত দূর থেকে তো মায়ের সেটা শুনতে পাওয়ার কথা নয়। তবু মা শুনতে পেয়েছিলেন।
FM শুক্রবার রাত 11:59 with Gramophone.
Thank you.
হ্যাঁ শুনছেন রেডিও ফুর্তি এইট এফএম, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে। ভূত এফএম হরর ক্লাবে শুরু হওয়ার পর আছি 4 নম্বর এপিসোড, এবং প্রত্যেক এপিসোডের পরেই পরবর্তী সপ্তাহগুলোতে আপনারা অনেক মেইল আসে, হরর ক্লাবের কথা আসে, এবং সেই সাথে আগেই বলেছি যে হরর ক্লাবে শুধুমাত্র সত্যিকারের ঘটনা নয়, হরর ক্লাবটা মূলত ফিকশনাল কাহিনী বেসড হবে, যে কারণে প্রখ্যাত রাইটারদের জনপ্রিয় সব হরর গল্প থাকছে এখানে, এবং সেই সাথে আপনার কিন্তু সুযোগ রয়েছে আপনার সৃষ্টিশীলতা দেখানোর, এবং আপনার লেখা কোন হরর গল্প থাকলে সেই গল্পটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, এবং আপনার ক্লাব থেকে আপনারাও সেই ঘটনাগুলো কালেক্ট করে আমাদেরকে পাঠাতে পারেন, গল্প আকারে আমরা সেই ঘটনাগুলো তুলে ধরব আপনাদের কাছে। এরকম একটা মেইল এই মুহূর্তে নিয়ে নিচ্ছি, সেই মেইলটি পাঠিয়েছেন আমাদেরকে রাজশাহী হরর ক্লাব থেকে, তাদের নাম দিয়েছেন তারা রাজ হরর ক্লাব। তো সেই রাজশাহী হরর ক্লাব থেকে যিনি আমাদেরকে পাঠিয়েছিলেন বা রাজশাহী হরর ক্লাবের যারা মেম্বার আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং তারা জানিয়েছেন তাদের কাছে অনেক গল্প আছে। আপনারা চাইলে কিন্তু আমাদের স্টুডিওতে চলে আসতে পারেন এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। এবং আবারও জানিয়ে দিচ্ছি ভূত এফ এম @radiofurti.fm, এখানে আপনি মেইল করবেন, সাবজেক্ট লিখবেন হরর ক্লাব। আমরা এখন নিয়ে নিচ্ছি সেই মেইলটি, যে গল্পটি আর কি আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই গল্পটি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। 2007 সালের ঘটনা, আমি তখন মেডিকেলে ফাইনাল ইয়ার পড়ি। সেই সময় আমার খুব পরিচিত এক স্যার প্রায়ই পোস্টমর্টমের সহায়তার জন্য আমাকে ডাকতেন, আমিও খুশি মনে স্যারের সাথে যেতাম। আগে পোস্টমর্টমের জন্য খুব কম ডাক্তার থাকতেন, এই জন্য ডোমদেরকে ডাক্তারকে সাহায্য করতে হতো। সে সময়ও একজন ডোম কাজ করতেন যে প্রায় 10-15 বছর ধরে ডোমের কাজ করছেন। সেই লোক কথা খুবই কম বলতেন। আমি সেখানে 7-8 মাস স্যারের সাথে কাজ করার পর স্যার আর লাশ কাটতে আসতেন না এবং ওনার পরিবর্তে আমাকেই পাঠাতেন, তাই আমি আর ডোম মিলেই লাশ কাটতাম। স্যার প্রায়ই আমাকে বলতেন, তুই এখন লাশ কাটতে যাস, সেখানে মাঝে মাঝে উল্টাপাল্টা ঘটনা ঘটতে পারে, তুই সেগুলো থেকে ভয় পাস না, কখনো ভয় পেলে সেখান থেকে চলে আসবি। তার এই কথা শোনার পর থেকে আমার আর ভয় লাগত না। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন ভাইয়ার গ্রামের বাসা নওগাঁ থেকে একটা লাশ আসে। লাশটা ছিল মঞ্জু নামে এক ব্যক্তির। সে ছিল কিছুটা পাগলের মতো, বয়সের তুলনায় তার উচ্চতা ছিল খুবই কম, তাকে দেখলে ছোট বাচ্চা মনে হতো। তাকে হঠাৎ একদিন গ্রামের রাস্তার পাশে অবস্থিত একটি বট গাছের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলা থেকে পেট পর্যন্ত একটা কাটা দাগ পাওয়া যায়। এছাড়া তার শরীরে আর কোনো ক্ষত ছিল না। সবাই সাধারণভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ধরে নেয় এবং পুলিশকেও বলা হয় অ্যাক্সিডেন্ট কেস। তার লাশ পোস্টমর্টমের জন্য আমাদের মেডিকেলে পাঠানো হয়। এ কথা আমার বাসা থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। লাশটি মেডিকেলে এসে পৌঁছায় শুক্রবার রাতে। আমি সেই রাতে লাশটিকে দেখার জন্য পোস্টমর্টম রুমে যাই। তখন টোম ছিল না, তাই আমি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে রুমে প্রবেশ করে ভিতর থেকে তালা লাগিয়ে দিই। আমি প্রথমে যেদিকে ফ্রিজ রাখা ছিল সেই দিকে ঘুরে এসে তারপর লাশটিকে দেখতে যাই। লাশটির মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে একটা বিভৎস পুড়ে যাওয়া মুখ দেখতে পাই। এই প্রথম আমি একটু ভয় পাই। আমি লোকটার মৃত্যুর আসল কারণ জানতাম না তখন। প্রত্যেক লাশের একটা কেস হিস্ট্রি বা ফাইল থাকে। আমি সেই ফাইল না দেখেই ধরে নিই লোকটি আগুনে পুড়ে মারা গিয়েছে। আগে শুক্রবারে লাশ কাটা হতো না, কারণ এটা ছিল ছুটির দিন আর এই দিনে ডোম আর ডাক্তারদের ছুটি দেওয়া হতো, তাই লাশটিকে শনিবারে কাটা হবে বলে আমি লাশটিকে ফ্রিজে রাখার জন্য নিয়ে যাই। ফ্রিজে রাখার জন্য লাশটিকে তুলতে গিয়ে দেখি লাশের ওজন মাত্রাতিরিক্ত ভারী এবং ঠান্ডা। আমি একটু অবাক হই, কারণ লাশের উচ্চতা ছিল খুবই কম, সে তুলনায় লাশের ওজন অনেক ভারী। আমি লাশটিকে একা রাখতে পারছিলাম না, তাই আমি কার্ডকে নিয়ে এসে লাশটিকে কোনোভাবে ফ্রিজে রাখি। শনিবার রাত একটার দিকে আমাকে ডাকা হয় লাশটির পোস্টমর্টমের জন্য। আমি সেখানে গিয়ে দেখি ডোম সবকিছু ঠিক করে রেখেছে। কিছুক্ষণ পর সে কয়েকটুক মদ খেয়ে একাই লাশ কাটতে শুরু করে। আমি এতক্ষণ অন্যান্য লাশ ঠিক মতো রাখছিলাম। আমি কাজ শেষ করে ডোমের পাশে গিয়ে দাঁড়াই। দাঁড়িয়ে যা দেখি তা দেখে আমি চমকে উঠি। আমি দেখতে পাই লাশের শরীরে কোথাও কোনো পোড়ার দাগ নেই, শুধুমাত্র বুকের কাছে একটা কাটা দাগ রয়েছে। অথচ কাল রাতেই দেখলাম লাশের সম্পূর্ণ শরীর পোড়া। আমি দ্রুত গিয়ে ড্রয়ার থেকে ফাইল নিয়ে এসে দেখি সেখানে দেয়া আছে অ্যাক্সিডেন্ট কেস। আমি এটা দেখে ভয় পেয়ে যাই এবং দ্রুত সেই রুম থেকে বের হয়ে যাই। আমি স্যারকে ফোন দিই এবং সব কথা খুলে বলি আর স্যারকে দ্রুত আসতে বলি। কিছুক্ষণের মধ্যে স্যার চলে আসেন। আমি স্যারকে নিয়ে রুমে যাই। রুমে ঢুকতেই দেখি ডোমকে দেখতে একটু অন্যরকম লাগছে। তার চুলগুলো কিছুটা বড় আর তার উচ্চতা অনেক কম মনে হচ্ছে। তাকে দেখে আমার ভয় আরো বেড়ে যায়, তাই আমি রুমে প্রবেশ না করে কেটে দাঁড়িয়ে থাকি। কিন্তু স্যার সাধারণভাবে রুমে ঢুকে ডোমের পাশে দাঁড়ায় এবং ডোমের দিকে তাকাতেই তিনি ভয়ে দূরে সরে যান। এর পরপরই ডোম আমার দিকে ঘুরে তাকায়। আমি খেয়াল করি সে মেঝেতে দাঁড়িয়ে নেই, মেঝে থেকে অনেকটা উপরে বাতাসে ভাসছে। তার চেহারা পোড়া এবং বিভৎস। আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে কোন মতে গার্ডের রুম পর্যন্ত এসে অজ্ঞান হয়ে পড়ি। আমার জ্ঞান ফিরে ভোর পাঁচটার দিকে। আমার জ্ঞান ফেরার পর গার্ড আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তাকে সব কথা খুলে বলি। সে আরো কিছু গার্ডকে ডেকে নিয়ে আসে। আমি আর চার পাঁচজন গার্ড মিলে সেই রুমে যাই। আমি কোনোভাবেই সেখানে যেতে চাচ্ছিলাম না, কিন্তু তারা আমাকে জোর করে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি লাশটা আর ডোম মেঝেতে পড়ে আছে আর স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর একটা স্ট্রেচারে স্যারকে সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা অবস্থায় পাই। এরপর আমি এবং স্যার বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। পরে জানতে পারলাম সেই লাশটাকে পোস্টমর্টম ছাড়াই দাফন করা হয়েছে গোরস্থানে। এই ছিল রাজশাহী হরর ক্লাবের, আমাদের রাজশাহী ভূত এফএম হরর ক্লাবের সদস্যদের পাঠানো, তাদের সংগ্রহ করা গল্প। তারা আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের ক্লাবটা খোলার পর তাদের কাছে অনেক ঘটনা এসেছে। সব ঘটনা পাঠানো সম্ভব না, তবুও আমরা সব ঘটনা পাঠানোর চেষ্টা করব। তাই আমরা সবচেয়ে ভালো ঘটনাগুলি পাঠাচ্ছি। আগামী সপ্তাহে আরও ভালো ঘটনা পাঠাবো। খুব খুশি হব যদি আমাদের গ্রুপটা থেকে একবার ঘুরে আসেন আর গ্রুপের নামটা একবার প্রকাশ করেন। এতে অন্যান্য রাজশাহীবাসীরাও আমাদের কাছে গল্প পাঠাতে আগ্রহী হবে। বা আপনাদের নামটা প্রকাশ করে দিলাম এবং রাজশাহীতে যারা আছেন তারা রাজশাহী হরর ক্লাবের কাছে ঘটনা পাঠাতে পারেন, আমাদেরকে পাঠাতে পারেন। যেকোনোভাবেই হোক সেই গল্পগুলো আমাদের কাছে চলে আসবে। এবং রাজশাহী হরর ক্লাব, আপনাদের কার্যক্রম আসলে খুব ভালো লাগছে, খুবই সুন্দর। আপনাদের আরও সুন্দর সুন্দর কার্যক্রমের অপেক্ষায় থাকলাম। আমরা এই মুহূর্তে যাব ছোট্ট একটা বিরতিতে, আর বিরতির পর ফিরে আসব। আমরা আজকের যে আমাদের আমন্ত্রিত হরর ক্লাবটি রয়েছে ঢাকা থেকে, এই ক্লাবটি এসেছে, এর আগেও তারা একবার এসেছিল এবং তারা আসার পরও তাদের সেই তাদের চলমান যে তাদের অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে কথা হবে। কথা হবে তাদের সংগ্রহ করা ঘটনা নিয়ে। এই মুহূর্তে কে আছো কোথায় শুনবো নচিকেতার কে আছো কোথায়। ফিরে আসছি এই সুন্দর একটা গানের পর। কাছে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি, রেডিও এফএম এর টু ফুর্তি।
এ শহর বাহি মগর কে আছো কোথায়, ঘৃণা বা উষ্ণ বাসর কে আছো কোথায়, এ শহর বাহি মগর কে আছো কোথায়, ঘৃণা বা উষ্ণ বাসর কে আছো কোথায়, হঠাৎ করে পুরনো বিকেল কে আছো কোথায়, অঙ্কের খাতা জ্যামিতির স্কেল কে আছো কোথায়, জানি না সবাই আজও আছো কিনা একই ঠিকানে, এ শহর বা হিমগহ্বর কে আছো কোথায়, গ্রীন পাউষ্ণ বাসর কে আছো কোথায়, দূষণে ভরা আকাশ চাদর কে আছো কোথায়, রাত্রি বারোদের আদর কে আছো কোথায়, হঠাৎ করে পুরনো বিকেল কে আছো কোথায়, অঙ্কের খাতা জ্যামিতির স্কেল কে আছো কোথায়, জানি সবাই আজও আছো কিনা একই ঠিকানে,
কে আছো কোথায়, কে আছো কোথায়, কে আছো
শেষ আশ্রয় সোনার খাঁচায়, বারে বারে তারা জানতে চায় কে আছো কোথায়, চোখ পাখিদের শেষ আশ্রয় সোনার খাঁচায়, বারে বারে তারা জানতে চায় কে আছো কোথায়, পালানো দুপুর চড়ানো স্মৃতিদের ভিড়ে কখনো কি একা থাকা যায়, সাবাদক হতে চাওয়া ইচ্ছেরা প্রশ্ন
সানায়,
আবার শুরু হলো দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1424। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.serarandhuni1424.com অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রাঁধুনি অ্যাপ। রেজিস্ট্রেশনের শেষ সময় 14 নভেম্বর 2017। বিস্তারিত জানতে দেখুন সেরা রাঁধুনির ফেসবুক পেজ। আজই রেজিস্ট্রেশন করুন আর অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা। দেখিয়ে দিন রান্নার লড়াইয়ে আপনি সেই অসাধারণ। সেরা রাঁধুনি, রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই।
রেডিও পার্টনার রেডিও 40 88 FM।
ভূত এফ এম হরর ক্লাব চলছে রেডিও ফুর্তি 88 FM এ। এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময় 12:17 বেজে গেছে, আমরা আছি 2টা পর্যন্ত। আর এই ফাঁকে এই সময়টার ভেতরে অনেকে আমাদের সাথে আছেন জানি, তাদের কথাগুলো একটু না নিলেই নয়। কারা আছেন আমাদের সাথে? মোহাম্মদ হাসান আলী আছেন আমাদের সাথে, লিখেছেন আমি আর আমার বন্ধু একসাথে শুনছি, আশা করি শেষ পর্যন্ত শুনবেন। মেহেদী হাসান রাজ, তিনি লিখেছেন হ্যালো ভাইয়া, হোপ ইউ আর ওয়েল, আই এম লিসেনিং ফ্রম দীঘা পাটিয়া নাটোর। আচ্ছা, নামের উচ্চারণ ভুল হলে মাফ করবেন। আই হ্যাভ বিন লিসনিং ভূত এফ এম ফ্রম এপ্রিল 2012 অ্যান্ড লিসনিং টু দিস থার্সডে নাইট শো ফর ফার্স্ট টাইম। ইট সিমস টু বি রিয়েলি ইন্টারেস্টিং অ্যাজ ইটস এ পার্ট অফ ভূত এফ এম, হোপ ইট উইল অলসো রক। অবশ্যই উই উইল রক ইউ। কাজী অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য। এম বি মুজাহিদ আছেন আমাদের সাথে, কিষেন ভাই পড়েন না, আমার এসএমএসটা পড়ে ফেললাম। তাবাসুম ফারি আছেন আমাদের সাথে, একা একা শুনছি, ভয় পেতে চাই খুব বেশি। হ্যাঁ, ভয় পাওয়ার জন্য, ভয় দেওয়ার জন্য এবং সেই সাথে আনন্দ দেওয়ার জন্য সব মিলিয়ে এই ভূত এফ এম হরর ক্লাবের আয়োজন। শুধু ভয় না, ভয়ের সাথে আর অনেক কিছুই হবে। আর আগামীকাল ভূত এফ এম আছে আপনার জন্য স্পেশাল এপিসোড, প্রত্যেকটা এপিসোডই আসলে স্পেশাল স্পেশাল স্পেশাল, সব ঘটনা আপনার জন্য। কাজে সেই 2টা ঘন্টা আপনার জন্য আরো আরো অনেক ভয়ের হবে। হিমু ওমর আছেন, লিখেছেন হাতির ঝিল থেকে, মন খারাপ, বাসার ছাদে বসে ভূত এফ এম হরর ক্লাব শুনছি, ভয় লাগছে, অন্ধকার সিঁড়ি দিয়ে নামবো কি করে, চিন্তায় আছি, কেউ এসে আমাকে নামিয়ে দেবেন। আচ্ছা, ওই এরকম কিছু ব্যাপার থাকে যে খুব এরকম ভয়ঙ্কর কোনো শো এর আগে বা এরকম কোনো কিছুর আগে লেখা থাকে যে যাদের হার্ট দুর্বল তা যেন না শোনেন। আপনাকে এসএমএস পরে কিন্তু অনেকটা এরকম মনে হচ্ছে যে আসলে খুব বেশি ভয় হয়ে যাচ্ছে, তাহলে হয়তো শুরুতে এরকম একটা কথা বলতে হবে। আর আমাদের সাথে আরো আছেন এম জি আর রিফাত, তিনি লিখেছেন আশা করি হরর ক্লাবের 1,00,000 এপিসোড হোক। আচ্ছা, আমাকে তাহলে একটু হিসাব করতে হবে, 1,00,000 এপিসোড হওয়ার জন্য আসলে আমার বয়স কত লাগবে। তবে অবশ্যই সেই আপনার যে শুভকামনা যেটা, সেটা আসলে অন্তর থেকে বুঝতে পেরেছি, আপনার জন্য অনেক 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 ধন্যবাদ। আরো আরো অনেকে আছেন, মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন যে সৃষ্টি ভাইয়া খুব ভালো লাগছে, দুর্গাপুর নেত্রকোনা থেকে শুনছেন, মোহাম্মদ নিনাদ মন্ডল, সাইফ তাসিন আছেন, তিনি আছেন কালীগঞ্জ থেকে, এবং তার সাথে আছেন সাইফ রাজীব, আপনাদের দুজনকেই অনেক শুভেচ্ছা। নীলপুরি আছেন আমাদের সাথে, ওই কি আমাদের দেশটা স্বপ্নপুরি, লালপুরি, নীলপুরি, সেই নীলপুরি আমাদের কাছে চলে এসেছেন, ভাইয়া ফার্স্ট গল্পটা অনেক ভালো লেগেছে, এরকম আরো শুনতে চাই। এবং আপনি আমাদেরকে পাঠিয়ে দিন, তাহলে আপনার এরকম গল্প থাকলে সেগুলো আরো মানুষজন শুনতে পারবে। তখন খান সাহেব আমাদের সাথে আছেনই, একটিও পর্ব তিনি মিস করেননি, অ্যাপের ছবি দিয়েছেন, অ্যাপ থেকে শুনছেন। উমর ফারুক জানিয়েছেন ভাই ইমেলটা শুনতে অনেক বেশি ভালো লেগেছে। বিপ্লব লিখেছেন গানে বলছে কি আছো কোথায়, আমি আছি ভূত এফ এম এর সাথে, বা নচিকেতার প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিয়েছেন, শহর বা হিমগহ বহর কে আছো কোথায়। কবির হোসেন কাউসার আছেন আমাদের সাথে, আছেন স্বপ্নের মিলন, রাজশাহীর স্টোরিটা ভালো ছিল, অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে এইভাবে সমর্থন দেওয়ার জন্য, সাথে থাকার জন্য। তাহলে আসলেই অনেক অনেক এগিয়ে যাবে ভূত এফ এম হরর ক্লাব। তো একটু আগে বিরতিতে যাবার আগে বলেছিলাম যে আমাদের সাথে যুক্ত হয়েছে আজকে একটি হরর ক্লাব, এবং সেই হরর ক্লাবের যারা মেম্বার আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সাথে আবার পরিচিত হয়ে নিচ্ছি, এই কারণে বলছে আবারও, কারণ তারা এর আগেও এসেছিলেন। আমরা একটু পরিচিত হই আমাদের আজকের হরর ক্লাবের সাথে।
আমি জাকারিয়া আল রাব্বি, এসেছি ধানমন্ডি থেকে।
আমার নাম জিম, আমি এসেছি ধানমন্ডি শঙ্কর থেকে।
বাহ, তো জাকারিয়া আপনি এর আগেও এসেছিলেন ভূত এফ এম হরর ক্লাবে, তো কেমন লাগছে আবারও এসে?
জি, খুবই ভালো লাগছে।
তাই আজকের এপিসোড কেমন লাগছে, আপনি বাইরে বসে শুনছিলেন?
আমার কাছে তো মনে হচ্ছে কিছুটা ভয়।
তাই? আচ্ছা আচ্ছা, তো জিম আপনি আজকে প্রথম এসেছেন, এবং শুনেছি আপনার হচ্ছে এই প্যারানর্মাল ঘটনা বা ভূতের ঘটনা সম্পর্কে আপনারও অনেক আগ্রহ আছে। আপনি কি করছেন বেসিক্যালি ক্লাবের আপনার কার্যক্রমটা?
আমি স্টুডেন্ট, আমি আছি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে।
হরর ক্লাব থেকে আপনার কার্যক্রম কিরকম?
হরর ক্লাবের থেকে আসলে আমার ফ্রেন্ডরা শুরু করছিল ফার্স্টে, তারপরে আমরা, তারা বলল যে তোমার কাছে যদি কোন রকম স্টোরি বা এরকম কিছু থাকে তাহলে আমাকে বলবা, আমি সেটা আমরা বলবো। সো এইভাবেই আমার ইন্টারেস্ট ছিল ভূত এফএম অনেক আগের থেকেই।
আচ্ছা,
অনেক আগের শোতে এটা আমি ছোটবেলার থেকেই শুনতাম।
আচ্ছা,
তো এই এমনি আমার আশা।
তো আপনি এখন ঘটনা কালেক্ট করছেন?
হ্যাঁ।
আচ্ছা, তো হয়তো সামনের দিনগুলোতে আপনার কাছ থেকে ঘটনা শুনবো। জাকারিয়া, তো আপনি তো গত পর্বে আপনি বেশ কয়েকটা ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন, তো এই যে এই মাঝখানের সময়টুকু আপনি আরো ঘটনা কালেক্ট করেছেন।
জি।
আচ্ছা, তো এর বাইরেও আমি জানি যে আপনি বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে পড়াশোনা করেন, স্টাডি করেন। হ্যাঁ, তো এই মুহূর্তে আপনার স্টাডি কি নিয়ে চলছে?
এই মুহূর্তে আমি স্টাডি করছি তুতানখামেনের মমি নিয়ে, সেটা যে মিস্ট্রি সেটা নিয়ে।
আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। আমারও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক আগ্রহ আছে জানার, এবং আমি জানি যে এই মুহূর্তে যারা শুনছেন ভূত এফএম হরর ক্লাব তাদেরও অনেকেরই আগ্রহ আছে। পিরামিড, অনেকেই বলে থাকেন যে পিরামিড আসলে এটা হয়তো আজকে শুরু করেছিলাম আমরা ইউএফও আর একটা রিপোর্ট দিয়ে, এবং অনেকে বলে থাকেন যে পিরামিড নাকি এক্সট্রা টেরেস্ট্রিয়াল টেকনোলজি ইউজ করে করা হয়েছে। হোয়াট এভার, যে কোনো কিছু হোক না কেন, এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে বিষয়গুলো সম্পর্কে আসলে আমরা বলতে পারি না বা হয়তো জানতে পারি না, সে বা প্রপার এভিডেন্স নেই যে বিষয়গুলোকে ব্যাখ্যা করার মতো, সেগুলোই আসলে আমাদের কাছে প্যারানর্মাল হয়ে ওঠে। তো আপনার কাছ থেকে অবশ্যই আশা থাকবে যে হয়তো সামনের এপিসোডগুলোতে আমরা আপনার এই রিসার্চের কথাগুলো জানতে পারবো। তুতানখামেন নিয়ে অনেক কথা প্রচলিত আছে, এবং সে ফারাও সম্রাটদের নিয়ে আমরা জানি যে এরকম আছে যে কার্স অফ তুতানখামেন, মানে অভিশপ্ত কিছু ব্যাপার স্যাপার আছে, সেই বিষয়গুলো আমরা জানবো। আজকে আপনি যে ঘটনাগুলো নিয়ে এসেছেন সেই ঘটনার একটা এই মুহূর্তে শুনবো আমরা।
তো আজকে যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো ঢাকার দোহারের, দোহারের একটি ঘটনা। তো ঢাকার দোহারে বেনুখালী নামে একটি গ্রাম আছে।
আচ্ছা,
তো সেই গ্রামের পাশেই, মানে সেই গ্রামের ভিতরে ঢুকলে একটি কবরস্থান আছে। তো সেই কবরস্থানের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদীর একটি শাখা, তার পাশে আবার লোকালয়, মানে যারা বসবাস করে গ্রামের জনসাধারণ আর কি, তাদের বাসা। তো সেখানকার একটা ঘটনা, তো ওই যে শাখা নদীটা বয়ে গেছে বেনুখালী নদীর সামনে দিয়ে, তো ওই ওই জায়গায় যারা জেলে আর কি মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের সাথে ঘটা বিভিন্ন ঘটনাগুলো আজকে আমি শেয়ার করতে চাচ্ছি।
আচ্ছা, শুরু করুন।
তো আজকে যে ঘটনাটা বলবো সেটা 1996 এর ঘটনা, অনেক আগের। তো সেখানে একটি মানে ওই গ্রামে বসবাসরত একটি ফ্যামিলি ছিল, মানে একটি কি আসলে ওই লোকালয়টা, ওই খালটা যেটা নদী শাখা নদী ছিল ইছামতি নদীর, তো তার পাশে যে জনবসতি সে বসতিরই একটা বাসা থেকে আর কি একজন মহিলা, মানে তৎকালীন সময়ে তার বয়স খুব কম ছিল, 14 থেকে 15 এরকম হবে। তো সে মাছ দুপুরবেলা ঠিক 12টা থেকে 1টা এরকম সময় মাছ দুপুরবেলা সেখানে মাছ শিকার করতে গেছিল। তো সেই খালে কিন্তু প্রচুর মাছ হয়, তো সেই দৃষ্টিকোণ থেকে সেখানে সে যখন মাছ শিকার করতে যাওয়ার পর হঠাৎ তার খারাপ লাগে, মানে অস্বাভাবিকভাবে। সে কিন্তু সুস্থ ছিল, কিন্তু সেখানে যাওয়ার পর হঠাৎ তার শরীর ভারী হয়ে যাচ্ছিল, সে মানে ঠিক মতো হাঁটতে পারছিল না, সে দাঁড়াতে পারছিল না। তো সে সেখান থেকে তার বাসায় চলে আসে। সে যখন তার বাসায় চলে আসে তখন তার পিতামাতা অথবা আত্মীয় স্বজন যারা রিলিভ ছিল তারা দেখলো যে তার হঠাৎ শরীর খুব গরম হয়ে গেল, মানে জ্বরের মতো অবস্থা, মানে সে খুব অস্বাভাবিক আচরণ করছে। তো তার কিছুক্ষণ প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সে মারা যায়। তো সে যখন মারা গেছিল তখন তার শরীর নীল হয়ে গেছে।
নীল হয়ে গেছে?
হ্যাঁ, নীল হয়ে গেছিল।
আচ্ছা,
তো সেই সেই দিকটা থেকে অনেকে, আর তাছাড়াও প্রচলিত ছিল ওই জায়গাটা খারাপ, মানে ওই জায়গাটা হন্টেড প্লেস, সেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। তো তারা বুঝতে পেরেছিল যে আসলে এরকম কিছু একটাই হয়েছে। তার ঠিক 1 বছর পরেই সেখানে আবার রাত্রেবেলা যারা যারা ওই যে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত, সেই মাঝি, একজন মাঝি ছিল, নাম তার মানে একজন মাঝি, মানে সে পেশায় মাঝি ছিল। তো রাত্রেবেলা মাছ শিকার করার জন্য সে খালের মধ্যে জাল পেতে, মানে সেই খালে সেখানে আগে থেকে জাল পাতা হতো যেন মাছগুলো, বেশি মাছগুলো উঠে থাকে, তারপর সেখান থেকে উঠাবে আর কি। তো সেই জাল পেতে যখন রেখেছে, তো সবার রাত্রেবেলা ঠিক মধ্যরাত্রে 12টা থেকে 1টা নাগাদ এরকম সময় হবে, তো সেই সময় সে যখন মাছ শিকার করতে গেছে, তো ভোর ফজরের আজান দেওয়ার পরেও সে বাসায় ফিরে আসে না।
তো তার ফ্যামিলির যে লোকজন ছিল তারা খুবই দুশ্চিন্তা হলো যে কি এখনো মাছ ধরতে গেল, এখনো তো আসলো না, কি হলো অথবা ঘটনাটা কি। তো তার রিলেটিভ যারা ছিল তার ছেলেকে পাঠালো সেখানে। তো তার ছেলে সেখানে গেল, যে দেখলো, দেখে কি সে নদীর ঠিক ধারে ধারে শুয়ে আছে, মানে উপর হয়ে শুয়ে আছে, মানে এমন হয়ে শুয়ে আছে যেন সে অচেতন হয়ে আছে। তো সে যখন তার সামনে গেল, সামনে যেয়ে দেখে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে এবং সে মৃত, তার শ্বাস প্রশ্বাস চলছিল না। তো তাকে যখন বাড়ি, তখন সে চিৎকার করে উঠল এবং আশেপাশে যে লোকজন ছিল তারাও সবাই চলে আসলো। চলে আসার পর তাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে গেল। বাসায় যাওয়ার পর দেখলো সে মারা গেল, কিন্তু কি অদ্ভুত কারণে তার মৃত্যু হলো সেটা রহস্য রয়ে গেল। তো তার ঠিক এক বছরই পর, তার ঠিক পরের বছর হবে, এক দেড় বছর পর, সেখানে আবার আরেকটি ঘটনা, একই রকমই ঘটনা। তো রাত্রেবেলা যারা মাছ শিকার করে তারা সেখানে মাছ মাছ ধরতে যায়। তো মানে মাছ ধরতে গেছে পরে সেখানে প্রচুর মাছ, মানে সেই জায়গাটাতেই মাছ বেশি, মানে যে জায়গাটায় পজিটিভ সে জায়গাটাই মাছটা বেশি ছিল। তো সেখানে তারা মাছ ধরতে যখন যায়, তো এর মধ্যে দুজন লোক ছিল, একজন ছিল হিন্দু। তো তার মধ্যে থেকে যে হিন্দু লোকটি যে ছিল, সে নিচে মাছ ধরার যে জালটা পাতা ছিল সেটা দেখছিল যে আসলে কেমন মাছ উঠলো অথবা কি অবস্থা, তো সেটা পরীক্ষা করছিল। আর অপরজন ছিল নৌকায়। তো যে ব্যক্তি অপর নৌকায় ছিল, কিছুক্ষণ পর দেখে যে তার সাথে যে সঙ্গীটি ছিল, যে ব্যক্তি মাছটা কি অবস্থা সেটা দেখছিল আর কি, লক্ষ্য করছিল, খেয়াল রাখছিল। তো তার হঠাৎ মানে দস্তাদস্তি করছে, সে একটা অন্ধকারের মধ্যে কিছু একটার সাথে দস্তাদস্তি করছে, মানে আপনাকে
মারামারি
করছে এরকম টাইপের একটা কিছু হচ্ছে। মানে তো এমন অবস্থায় সে একটু ঘাবড়ে গেল যে এত রাতে কিছু তো নেই, কোনো শেয়াল হয়তো আসবে অথবা কোনো পশুর সাথে কেমন হবে, কিন্তু অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না। তো তাদের কাছে পর্যাপ্ত আলো ছিল না। তো এক পর্যায়ে দেখল যে সে ব্যক্তি মাটিতে আস্তে আস্তে মানে ডেবে যাচ্ছে, মানে এমন একটা অবস্থা যে ডুবে যাচ্ছে মাটিতে, কিন্তু সেখানে কিন্তু কোনো চোরাবালি নেই। নর্মালি আমরা যেটা জানি যে চোরাবালিতে থাকলে মানুষ ডুবে যায়, কিন্তু সেখানে চোরাবালি নেই, কিন্তু সে ডুবে যাচ্ছে আস্তে আস্তে, মানে কেউ তাকে প্রেশার ক্রিয়েট করে তাকে ডুবিয়ে দিচ্ছে কাদার মধ্যে, এরকম একটা অবস্থা। তো সে খুব চিৎকার করছিল। তো তার সেই চিৎকার শুনে সেও চিৎকার করতে লাগলো। আশেপাশের লোকজন যারা, যে বললাম যে নদীর পাশে খালেরটার পাশে লোকালয় ছিল, মানে যারা বসবাস করত গ্রামের লোকজন, তারা ছুটে আসছে সবাই, মশাল আলো যা যা নিয়ে সবাই ছুটে আসছে। ছুটে এসে দেখে যে সেই লোকটি মাটিতে অর্ধ ডোবা। তো তাকে উদ্ধার করার পর দেখে তার অস্বাভাবিক আচরণ, তার গায়ে এত মানে সে এতটাই অস্বাভাবিক ছিল যে তাকে সাত থেকে আটজন লোক ধরে রাখতে পারছিল না।
আচ্ছা,
প্রচুর কষ্ট হচ্ছিল, সাত থেকে আটজন লোকেরও তাকে ধরতে খুব কষ্ট হচ্ছিল। তো এমন অবস্থায় সেই স্থানীয় যে মসজিদ ছিল, যে মসজিদ থেকে হুজুর আসছিল ইমাম সাহেব, তো সে আসছে, সে এসে তাকে দেখলো যে সে তার শরীরে একটা মানে জিনের আসর এরকম একটা কিছু আছে। তো সে বলছিল, তো সে তখন সে বলছে মানে সে চিৎকার করে উঠছিল এবং সে বলছিল তার খিদে পেয়েছে, তাকে খেতে দিতে হবে, এমন বলছিল। তো সে তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি খেতে চান, সে বলল সে গরুর মাংস খেতে চায়, কিন্তু লোকটা ছিল কিন্তু হিন্দু। তো সে গরুর মাংস খেতে চায়, এমন অবস্থায় সে গরুর মাংস কোথায় পাবে, মানে এত রাত্রেবেলা অ্যারেঞ্জ করা একটু টাফ। তো আশেপাশে যে লোকজন ছিল তাদের একজনের বাসায় গরুর মাংস রান্না করা হয়েছিল কিছু, তো সেখান থেকে সেগুলো এনে দেওয়া হলো। তারপরে আরেক বাসা থেকে কাঁচা গরুর মাংস যেটা সেটাও আনা হলো, সে কাঁচাগুলোও খেলো। এভাবে সে প্রায় দুই থেকে তিন কেজি গরুর মাংস খেয়েছে, হিন্দু, কিন্তু লোকটা ছিল হিন্দু। তো এভাবে যখন সে খেলো, খাওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এখানে কেন এসেছো অথবা তুমি কি চাও। তো সে উত্তর দিল সে সাতজন লোকের ক্ষতি করতে চায়, সে এরকম সাতজন লোকের সাথে করবে, এরকম একটা কথা সে বলল। তো বলার পর বলল সে তিনজনের ক্ষতি করেছে এই নিয়ে আজকেরটা সহ, তো বাকি আরো চারজনের ক্ষতি সে করবে। তো ওই ঘটনার পর সে হুজুর কিছু সুরা পড়ল, সুরা পড়ার পর তারপরে তাকে মানে তার যে জিনের যে আসরটা ছিল তাকে জিনের আসর মুক্ত করলো, এবং তাকে ইতিপূর্বে বহুবার মসজিদে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু পারা হয়, মানে কোনোভাবেই তাকে মসজিদে ঢোকানো সম্ভব হয়নি। মানে তার সে এতটাই অস্বাভাবিক ছিল এবং এতটা ভাবেই মানে তাকে ধরে রাখা সম্ভব ছিল না। তো কিছুক্ষণ পরে যখন তাকে আসরমুক্ত করা হলো, আসরমুক্ত করা হওয়ার পর তারপরে তাকে তারপরের দিন যখন সে স্বাভাবিক হলো, তাকে তার রিলেটিভরা অথবা আত্মীয় যারা ছিল আর কি সেই দিন উপস্থিত, সবাই তাকে জিজ্ঞাসা করলো যে তুমি হিন্দু হয়ে গরুর মাংস খেলে, বলে কি কই আমি তো কিছু খাইনি, আমার কোনো কিছু মনে নেই।
আচ্ছা, তো এরপর আর ওই ঘটনার আর কোনো কিছু আর মানে আগাইনি বা আর কারো কি কোনো ক্ষতি হয়েছিল বলে জেনেছেন?
না, এখন পর্যন্ত আরো কারো আর কোনো ক্ষতি হয়নি। তবে আমরা জানি যে ওই জায়গাটা মেবি ইয়ে করে দিয়েছে, ওই সুরাপুরে মেবি।
আচ্ছা ঠিক আছে, যাক, মানে হুজুর যেটাকে
বলা হয় বন্ধ করে দেওয়া।
তবে হয়তোবা সেই ঘটনার আরো কোন ব্যাখ্যা থাকতেই পারে, আমরা হয়তো সেটা জানি না। আর এরকম আরো অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, রহস্যজনক ঘটনা আছে। আমরা এই মুহূর্তে সেই ঘটনাগুলোতে যাওয়ার আগে আমরা কয়েকটা SMS নিয়ে নিতে চাই, কমেন্ট নিয়ে নিতে চাই ফেসবুকে আছেন যারা। যেমন রিয়াদুন নবী, রিয়াদ লিখেছেন গল্প পাঠানোর ইমেলটা যেন তাকে জানিয়ে দেওয়া হয়। আবারও জানিয়ে দিচ্ছি, ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, BHOOTFM এট দ্য রেট RADIOFORTI.FM, এখানে আপনি মেল পাঠিয়ে দেবেন আপনার গল্প, এবং অবশ্যই উপরে সাবজেক্টের জায়গায় লিখে দেবেন হরর ক্লাব। কবির হোসেন কাউসার আছেন, লিখেছেন আজ গল্পগুলো ভালো লাগছে। তন্মি সারোয়ার আছেন, লিখেছেন যে আই এম লিসনিং টু ইউ ফ্রম শিকাগো ইলিনয়েস। আচ্ছা, ইলিনয়েস এর একটা মিস্টেরিয়াস কাহিনী কিন্তু আমরা আমাদের ভূত এফ এম হরর ক্লাবের একটা এপিসোডে নিয়ে এসেছিলাম, জিম কিম্বল এর হারিয়ে যাওয়ার যে ঘটনাটি, সেই ঘটনাটি আমরা নিয়ে এসেছিলাম শিকাগো ইলিনয়েস এর সেই ঘটনা। আমি জানি যে সেখানে আরো অনেক প্যারানর্মাল বেশ কিছু ঘটনার কথা আছে শিকাগো অঞ্চলে, সেই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন, তাই না? ইউ মেক মাই থার্সডে আফটারনুন ওয়ার্ক ইন্টারেস্টিং অ্যান্ড থ্রিলিং, আই অ্যাবসলিউটলি লাভ লিসনিং টু ইউর শো, মে আল্লাহ ব্লেস ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তন্মি সারোয়ার। মোহাম্মদ ফারহান আছেন আমাদের সাথে, লিখেছেন তার কমেন্ট পড়া হয় না দেখে তিনি রাগ করেছেন। আশা করি আপনি যদি এই মুহূর্তে শুনে থাকেন তাহলে আপনার রাগ ভেঙে গেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি লিখেছেন, ভাই আজ ফার্স্ট টাইম শুনছি, বেশ অনেক ভালো লাগছে। আচ্ছা, বিশেষণের অতিশয়ন, বেশ অনেক ভালো লাগছে, আমারও খুব 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 ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। আরশিয়া তসনিম, যে কোনো কিছুই আসলে বেশি বেশি হয়তো ভালো না, তবে ভালোবাসাটা বোধ হয় বেশি বেশি হলেও ক্ষতি নেই। আরশিয়া তসনিম আছেন, লিখেছেন আজ ফার্স্ট শুনছি তবে জোশ লাগছে। আসাদুজ্জামান সুমন লিখেছেন যে চলছে চলবে ভূত এফ এম হরর ক্লাবের, জয় হোক। মহিবুল ইসলাম লিখেছেন গল্পগুলো সুন্দর, ভাবছি আমার গল্পটা লিখব। বাহ, আপনার গল্পটা লিখে ফেলুন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃষ্টিশীলতা চলে আসে ভূত এফ এম হরর ক্লাবে। এবং সেই সাথে আপনারা জানেন যে আমরা প্রত্যেক উইকে প্রত্যেক এপিসোডে একটা প্রখ্যাত রাইটারের গল্প রাখি, এবং সেই সাথে ভূত এফ এম এ যারা ঘটনা পাঠান সেগুলো থেকে যে বই বের করা হয় সেখান থেকে একটা গল্প আমরা নিয়ে আসি। আজকে ওরকম একটা গল্প থাকছে, গল্পটির নাম কভেন, লিখেছিলেন সোফিয়া। সোফিয়ার সেই গল্পটি আজকে আমাদের দ্বিতীয় স্টোরি হিসেবে থাকবে। আমরা ছিলাম আমাদের আজকের হরর ক্লাবের সাথে, এবং হরর ক্লাবের আজকে যে প্রথম ঘটনাটা শুনলাম যে নদীতে যে জেলেদের ঘটনাটা, এবং এরকম ঘটনা আসলেই কিন্তু ব্যাখ্যাতীত নয়, এ ধরনের ঘটনা অবশ্যই ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব। যেহেতু মানুষ খুন হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, মানুষ মারা যাওয়ার মতো ঘটনা, কাজেই খুবই মানে যেহেতু অনেক আগের কথা, তারপর এরকম ঘটনা যদি আপনার আশেপাশে কখনো ঘটে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং জাকারিয়া, আমার মনে হয় আপনি আমার সাথে একমত হবেন।
জি অবশ্যই,
আমরা আজকে দ্বিতীয় কোন ঘটনা আপনার কাছ থেকে শুনবো আপনার হরর ক্লাবের সংগ্রহ করা?
দ্বিতীয় যে ঘটনাটা সেটা এখনো মানে এখনো চলছে
চলছে
মানে এখনো চলছে, তো
এন্ডিং
এখনো হয়নি।
ওকে, আগে ঘটনাটা শুনি তারপর সেটা নিয়ে কথা বলবো।
অবশ্যই, তো দ্বিতীয় যে ঘটনাটা সেটা হলো দোহানবগঞ্জের ওই গ্রামে, বেনুখালী গ্রামে। তো সেটা আমার কাজিনের বাসা, তো ওই আমার কাজিনের বাসার ওই যে বাসাটা সে থাকে আর কি, যে বাসাটা সে থাকে সেটা একটা হন্টেড বাসা বলে সে শিখে, সে আমাকে বলেছিল। তো পরে আমিও পরোক্ষভাবে নিজে মানে ব্যক্তিগতভাবে আর কি পার্সোনালি আমি সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমার কাছেও মনে হয়েছে যে আসলে ব্যাপারটা অস্বাভাবিক।
আচ্ছা,
তো ঘটনাটা চলে যাই, সেটা হলো আর এটা হলো গত 2015 সালের ঘটনা। তো সে রোজার আগে সে একদিন গিয়েছিল ছুটিতে, তার ছুটিতে তার ওয়াইফকে নিয়ে গ্রামের বাড়িতে গেল। তো সেখানে যাওয়ার পর সে যখন ঘুমা মানে সেখানে গরমের দিন ছিল আর কি, তো গরমের দিনে সে যখন ঘুমাচ্ছিল তো তার রুমের দরজা জানলাগুলো যেভাবে নর্মালি খুলেছিল মানে বাতাসের জন্য আর কি, তো খোলা ছিল ঠিকই মানে সেখানে কিন্তু কোনো বাতাস ছিল না, তারা ঘুমাচ্ছিল। তো এমন একটা অবস্থায়, বাতাস না থাকা অবস্থায় দরজাগুলো এমন জোরে বাড়ি খেল যে মনে হচ্ছে কেউ যেন দরজাগুলোকে এসে ধাক্কা দিল। একসাথে সবগুলো, কিন্তু সেখানে কোনো বাতাস ছিল না।
আচ্ছা, মানে ঘরের তো দরজা জানলা সব সব সময় এক দিকে থাকে না, হয়তো অনেক দিকে থাকে, তার মানে বাতাস তো একদিকে প্রবাহিত হয়,
একদিকে প্রবাহিত
বন্ধ হয় বা খোলা একদিকে হওয়ার কথা, চারপাশে সবগুলো একসাথে বন্ধ,
একসাথে বন্ধ হয়ে গেল, এবং কি এত জোরে বন্ধ হলো।
আমার এখানে একটা প্রশ্ন আছে যে সাধারণত কিন্তু মানুষজন রাতে ঘুমানোর সময় দরজা তো অবশ্যই বন্ধ থাকে, হয়তো একটা বা দুটো জানালা খোলা থাকতে পারে, সেক্ষেত্রে কি ব্যাপারটা একটু কেমন কেমন মনে হয়?
না, আসলে মেন কথা কি তার রুমের দরজা বলেছি, মানে মানে বাসাটা হলো মানে একটু মানে নিজেরাই থাকে বাংলো টাইপের, তো সেখানে ভিতরে শুধু তারা নিজেরাই থাকে, তাদের রুমের দরজাগুলো খোলা ছিল, কিন্তু এমনি নর্মালি যে মেইন দরজাটা ছিল সেটা তো বন্ধ, কিন্তু তার রুমের ব্যক্তিগত যে দরজাটা সেটা খোলা ছিল, এবং সেই সাথে তার যে বাবা মা মানে তারা যে সেগুলো খোলা ছিল, একসাথে সবগুলো মানে লেগে বন্ধ হয়ে যাওয়া, তো আবার জোরে উইদাউট মানে এয়ার, সেখানে কোনো মানে বাতাস ছিল না, এই জিনিসটা অস্বাভাবিক আমার কাছে মনে হলো। তো সেই ঘটনার পর সে একটু ঘাবড়ে যায় এবং তারপরে দিন সে সেখান থেকে চলে আসে।
আচ্ছা,
তো তারপরে চলে আসার পর তারপরে রোজার সময় সে আবার যায় তার বাবা মাকে দেখতে, তো সেখানে যখন ঘুমা তো রোজার সময় তারা যখন স্টে করছিল সেই রাতে, তো সে একই রুমে সে ঘুমাচ্ছে, তার সে তার ওয়াইফ ছিল আর তার বাবা মা আর একটা রুমে, তো সেই দিন শীতের সময় না আমি ওই রোজার সময় আর কি, তো তখন সেহরি খাবে তার ঠিক আগ মুহূর্তে তারা যখন ঘুম ভেঙে উঠে আর কি সেহরির জন্য প্রিপারেশনে যে, তো দরজা খুলে দেখে যে তাদের বাসার যে ভ্যাসিন আর কি ভ্যাসিন যেটা থাকে তার উপরে যে আয়নাটা থাকে একটা আয়না, সেটা সেই ভ্যাসিন থেকে বেশ কিছু দূরে এমনভাবে ভাঙা পড়া মানে এমনভাবে ভাঙা অবস্থায় যে মনে হচ্ছে সেটাকে খুলে সেটাকে কেউ ভেঙে ফেলেছে দূরে বেশ কিছু দূরে নিয়ে। তো এই ঘটনাটা দেখে তারা সবাই আটকে ওঠে যে এটা কিভাবে সম্ভব, যে একটা ভ্যাসিন সেখান থেকে সেই জিনিসটা খুলে বেশ কিছু দূরে নিয়ে কিভাবে সেটা ভাঙা হলো, আর কোন শব্দও হয়নি, যে তারা শব্দে ঘুম থেকে উঠেছে তা কিন্তু নয়।
আচ্ছা, তারপর?
তো এই জিনিসটা দেখে সে খুবই ঘাবড়ে যায় এবং তারপর তো সে মানে কি বলবো মানে সে এতটা ভয় পেয়ে যায় যে সে তারপরের দিন একটা মিলাদের ব্যবস্থা করে সেখানে নর্মালি, তো মিলাদ টিলাদ পড়ানোর পর সে সেখান থেকে মিলাদ রোজার সময় ছিল, তো সে ইফতারের পরে যে মিলাদ হয় মিলাদ পড়ার পর তারপর সে সেখান থেকে প্রস্থান চলে আসে, কারণ তার ছুটি ছিল না, তাকে আবার চলে আসতে হবে। কিন্তু 2016 সালে আবার গত বছরের একটা ঘটনা, সে শীতের সময় তার বাসা গিয়েছিল, তো সেই তখনও দেখে যে শীত কিন্তু অথচ তার বাসার প্রচন্ড গরম, সেখানে খুব মানে টেম্পারেচারটা কখনো মানে ঠান্ডা লাগে না এরকম একটা অবস্থা, এটা এখনো হয়, আমি নিজেও গিয়েছিলাম সেখানে, তো আমার কাছে মনে হলো মানে শীতের সময়ও সেখানে মানে গরম লাগে এরকম একটা অবস্থা, কিন্তু অথচ অন্য জায়গাগুলো সব ঠিক আবার ঠান্ডা, এরকম টাইপের একটা প্রবলেম হচ্ছে আর কি।
ওকে, তো এই প্রবলেম যে জায়গাটিতে সেই জায়গাটিতে আপনি আবার যাবেন এবং অবশ্যই প্রপার ইকুইপমেন্ট নিয়ে আপনার যাওয়া উচিত বোধ হয়। এরপর আপনার নিজের কি মনে হয়েছিল যে ওখানে যাওয়ার পর টেম্পারেচারের যে তারতম্যটা,
আসলে আমি
আপনি খুব বেশি ফিল করতে পেরেছিলেন কিনা?
আসলে মানে যারা মানে হঠাৎ যায় সেখানে, তো সেখানে যাওয়ার পর মানে সব জায়গায় ঠান্ডা, একটা জায়গায় গরম,
এরকম একটা অনুভূতি,
অনেকটা অনুভূতি যে এটা কেন কেন হচ্ছে আসলে, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি একটু অবাক ছিলাম যে আসলে এই জিনিসটা কেমন, যে সব জায়গায় আমি অন্য ঘরে যাচ্ছি, অন্য বাসায় যাচ্ছি, পাশেই আমার আরেক চাচার বাসা, সেখানে যাচ্ছি, সেখানে ঠান্ডা, এখানে কেন এই অবস্থা।
ওকে, এই মুহূর্তে যারা শুনছেন ভূত এফএম হরর ক্লাব রেডিও ফুর্তি 88 FM এ সৃষ্টি আছে আপনার সাথে, আমাদের সাথে আছে একটি হরর ক্লাব ঢাকা থেকে, তারা এসছেন, আমরা তাদের কথাগুলো শুনলাম, তাদের দুটো ঘটনা শুনলাম, এরপর আমরা আরো অনেক কিছু শুনব। এই মুহূর্তে আমরা চলে যাব একটা বিরতিতে, আমরা শুনব পিঙ্ক ফ্লয়েডের একটা গান, এবং গানটা খুবই সুন্দর, আস এন্ড দেম, গানটা শুনে ফিরে আসব। আমাদের সাথে আরো একটা গল্প আছে, কাজে কোথাও যাবে না, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88 FM, ডু ফুর্তি।
Face it, face it. Radio Money Furti. Radio Furti.
দিকে প্রবেশ সোম সব সব
আর এই বিদ্যুৎ তখনই নিরাপদ যখন এটি সঠিক কেবল দিয়ে পরিবাহিত হয়, যেমন বিজলি কেবলস 99.99% বিশুদ্ধ কপার, 100% কন্ডাক্টিভিটি হওয়ায় বিদ্যুৎ অপচয় কম, বুলেট টেস্টে পরীক্ষিত এবং বিএসটিআই মান সম্পন্ন বিজলি কেবলস আছে, বিশেষ ফায়ার রেজিস্ট্যান্স কেবলস। বিজলি কেবলস যে কোনো সময় শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা থেকে আপনার সম্পদকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ সংযোগে সমৃদ্ধ জীবন।
FM Horror Club with more fun and fear. আর এই সময়টা একটু ফান এর, আমরা এখন শুনব আজকের আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক, আজকের এপিসোডের সেই সবচেয়ে মজার গল্পটি আপনাদের জন্য ভূত FM এর পাঠানো মেলগুলো থেকে, ভূত FM এর পাঠানো ঘটনাগুলো থেকে সবচেয়ে মজার ঘটনাটি আমরা চলে যাব। অনেক বন্ধু আমাদের সাথে কমেন্ট এবং ফেসবুক মেসেজের মাধ্যমে যুক্ত হয়েছেন, ফেসবুক পোস্টে কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন, যেহেতু ভূত FM হরর ক্লাব এবং ক্লাব মানে অনেক অনেক কথা আড্ডা, কাজেই আড্ডা হবে আরো আপনাদের কথাগুলো নিয়ে কথা হবে। আর এই সময়টাতে আমরা শুনে নিই আজকের আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক, আশা করি খুব এনজয় করবেন। শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.5 FM and 240।
Uncensored Story of the Week.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। ভূত FM এ আমার অডিও ক্লিকটি প্লে করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রাসেল ভাই, আমি ভূত FM এর একজন নিয়মিত ফ্রেন্ড। রাসেল ভাই, আমি ইরাক থেকে বলছি। সরাসরি আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2000 সালের। আমি ও আমার বন্ধু সুয়েল ক্লাস ফাইভে একই ক্লাসে পড়তাম। সেদিন স্কুলে যাওয়ার পথে সুয়েল বলল গতকাল সে 8টি তাল পেয়েছে। রাসেল ভাই আপনি হয়তো জানেন গ্রামের ছেলেদের তাল কুড়ানোর অনেক শখ, তাই তো আমারও ছিল। আমি ভাবলাম সুয়েলের আগে যদি তাল কুড়াতে যাই আমি সব তাল পাব। তাই ঘটনার দিন রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। তাই চোখ খুঁজতে খুঁজতে ঘড়ির দিকে তাকালাম, দেখলাম ঘড়িতে বাজে 4:15। ভাবলাম আজান তো শেষ, তাই তাড়াতাড়ি করে তাল কুড়াতে বেরিয়ে পড়লাম। পরে যখন জানতে পারলাম আমি রাত 4:15 না 3:20 তাল কুড়াতে গিয়েছিলাম। রাসেল ভাই সেই ঘটনাটা মনে পড়লে আমার এখনো ঘা সমসম করে,
চমচম
ঘা সমসম করে। আমি মনে করছিলাম 4:15, আসলে আমি তাল কুড়াতে গিয়েছিলাম 3:20। রাসেল ভাই তালের গাছটি ছিল নদীর ঠিক উপরে। নদীতে তখন হাঁটু জল পানি আছে, তাই আমি হাঁটু পর্যন্ত প্যান্ট জুড়ে নিলাম এবং ওপারে চলে গেলাম। ওখানে 3টি তাল গাছ ছিল। এবার আমি সব তাল গাছ চেক করলাম, কিন্তু ভাই একটাও তাল পেলাম না। হঠাৎ আমার পায়ের পিছনে বিকট শব্দ করে 2টি বাদুর নিজেদের মধ্যে মারামারি করে আমার ঠিক পায়ের কাছে পড়ল। প্রচন্ড ভয় পেলাম এবং গা সমসম করে উঠল। ভাবলাম তাল যখন পেলামই না বাড়ি চলে যাই, তাই একটু যেতেই একটা তাল পড়ল। দৌড়ে গেলাম তাল নিতে। রাসেল ভাই আমি তারপরও আমি তাল চারিদিকে খুঁজলাম, কিন্তু কোনো তাল পেলাম না। আবার বাড়ির দিকে যাচ্ছি, আবারও একটু যেতেই শব্দ পেলাম একসাথে 2টি তাল পড়ার। তাই আবারও দৌড়ে গেলাম, কিন্তু আবারও কোনো তাল পেলাম না। ভাবলাম আমার সাথে এগুলো কি হচ্ছে। একবার ভাবলাম কেউ কি আমার সাথে দুষ্টামি করতেছে, ঢিল মারতেছে নাকি। আবার ভাবলাম এত ভোরে আবার কে আসবে। এবার আমি বাড়ি যাওয়ার জন্য নদী পার হতে লাগলাম। একটু যেতেই আবারও শুনলাম তাল পড়ার শব্দ। পিছনে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তাল গাছের উপরে সাদা কি যেন বসে আমার দিকে তাকিয়ে জিব্বা বাহির করে আছে, জিব্বা দিয়ে পানির মতো করে আগুনের ফোঁটা পড়ছে। আমি প্রচন্ড ভয় পাই, দৌড়ে নদী পার হয়ে যেতেই আমার কানে ফজরে আজান শুনতে পেলাম। আজান শুনে আমি হতবাক হয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফেরার পর আমি নিজেকে আবিষ্কার করলাম আমার নিজের বিছানায়। আমার বন্ধু আমাকে বলছে তুই নদীর পারে ঠিক একা একা ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন, কি জন্য গেছিলে নদীর পারে। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই সেদিন রাতে আমি কিন্তু বারবার ঘড়িটা দেখছিলাম। আমি পরে জানতে পাইছি যে আমি পরে 3:15 3:20 গেছি আমি, কিন্তু আসল রাসেল ভাই আমি সেদিন বারবার ঘড়ি দেখছিলাম, ঘড়িতে 4:15 বাজে। কিন্তু রাসেল ভাই আমি এই প্রশ্নের উত্তর আজ পাইনি। আসসালামু আলাইকুম।
Fresh music served hot. Radio Furti on the spot.
fills my mind. I get religion quick, looking to buy. Honey, I'm touching something, touching me. I'm on the album, on the upstairs.
সৃষ্টি গানের পিঠে গান, কানে টানে গান, হ্যালো হ্যালো আর যে কথা কি যে মিষ্টি, সেই থেকে শুরু ফুর্তি আজ তাই গান গাই।
সৃষ্টির সাথে ভূত এফএম হরর ক্লাবে আপনি ঢুকে গেলেন শেষ ঘন্টায়। স্টুডিও ঘুরিতে এই মুহূর্তে সময় একটা বেজে এক মিনিট, আর কথা দিচ্ছি আজকের এই শেষ ঘন্টায় আপনাদের স্পেশাল আকর্ষণ, আপনাদের জন্য স্পেশাল গেস্ট। হ্যাঁ, রাসেল ভাই অবশ্যই থাকছেন আজকে, লাইভে থাকবেন। আমি কিছুক্ষণের মধ্যে আবার রাসেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, তিনি এখন কোথায় আছেন। তবে রাসেল ভাই, আমি জানি যে ভূত এফএম হরর ক্লাব যখন হয় রাসেল ভাই সেটা শোনেন, এবং রাসেল ভাই যদি এই মুহূর্তে শুনে থাকেন অবশ্যই রাসেল ভাই খুব তাড়াতাড়ি চলে আসেন, আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। আমাদের সাথে যে বন্ধুরা আছেন, আলফ্রেড রিফাত খান আছেন, ভাইয়া আই এম রিফাত ফ্রম নেত্রকোনা, এনজয়েবল হরর স্টোরিজ, লাইক ইট, এবং আপনার কমেন্টটাও অনেক পছন্দ করলাম, অনেক ধন্যবাদ। এম বি মুজাহিদ লিখেছেন আমার এস এম এস কমেন্ট পড়েন না কেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ ফারহান এবং ধন্যবাদ জানিয়েছেন কমেন্ট পড়ার জন্য, এটা খুব ভালো লাগলো। হ্যাঁ, ধন্যবাদ দিয়ে দিয়েছেন, এখন মানে না পড়লেও তো ধন্যবাদটা তো চলে আসলো, কাজে কমেন্টটা তখন পড়েই ফেললাম। এম জি আর রিফাত আছেন, লিখেছেন আচ্ছা ভাই ভূতকে দিয়ে কি শো করানো সম্ভব? হ্যাঁ, একটা প্যারানর্মাল হয়ে যাবে তখন, শোটাও একটা প্যারানর্মাল শো, সেই শোটা কি কেউ দেখতে পারবে বা শুনতে পারবে? এরকম একটা গল্প আছে, কার যেন এরকম একটা গল্প ছিল, গোপাল ভাঁড় বা এরকম কারো একজন, যে সে একটা নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছিল এবং সেই নৃত্যানুষ্ঠান দেখতে যারা এসেছিল তারা কেউ কোনো কিছু দেখতে পারছিল না, এবং দেখতে পারার পিছনে একটা প্রিকন্ডিশন ছিল। গল্পটা যদি কারো মনে থাকে আমাদেরকে মেসেজ করে পাঠিয়ে দিন, আমার আসলে গল্পটা মনে নাই, তবে হালকা মনে এই ভূতকে দিয়ে শো করানো কি সম্ভব কিনা এটাতে মনে পড়লো যে এরকম কিছু বোধ হয় হবে, যে ভূতের শো মানে ভূত এফ এম কিংবা ভূত এফ এম হরর ক্লাব ভূতকে নিয়ে বা ভূতের গল্প কাহিনী কাণ্ড কারখানা নিয়ে সরাসরি স্বয়ং ভূত এসে যে শোটা করবেন এটা আসলে কেমন হবে, বেশ আমার ভাবতে কিন্তু ভয় লাগছে। ও মা, আচ্ছা আমরা দেখছি মহিবুল মহি আছেন আমাদের সাথে, লিখেছেন গোলাবাড়ি হরর ক্লাব চাঁপাই নবাবগঞ্জ তৈরি হয়েছে, গল্প আড্ডা হবে ফুর্তিতে, বা তাহলে আমাদেরকে মেইল পাঠিয়ে দিন। আর অনেকেই লিখেছেন যে কিছুক্ষণ পরপরই যখন রিফ্রেশ দিই তখনই দেখি যে কেউ না কেউ বলেন যে কিভাবে আমাদের হরর ক্লাব আপনাদের হরর ক্লাব আমাদের কাছে পাঠাবেন, সেই মেইল করে দিবেন bootfm@radio40.fm। আমরা এখন শুনব আজকের আমাদের যে তৃতীয় গল্প এবং শেষ গল্প, এই গল্পটা আমরা ভূত এফ এম হরর ক্লাবের ভূত এফ এম এর যে বই ম্যাপ নম্বর 13 সেখান থেকে নেয়া। গল্পের নাম হচ্ছে কভেন এবং গল্পটি লিখেছিলেন সোফিয়া, তিনি তার জীবনের ঘটনা থেকে আসলে তিনি পাঠিয়েছিলেন, পরবর্তীতে গল্প আকারে এটি বইয়ে প্রকাশ করা হয়, কাজে ঘটনার পাঠিয়েছিলেন সোফিয়া। আমরা এই মুহূর্তে শুনব সোফিয়ার সেই ঘটনা এবং ভূত এফ এম এর ম্যাপ নম্বর 13 এর গল্প আকারে প্রকাশ করা সেই গল্পটি, কাজে কোথাও যাবেন না, চমৎকার একটা গল্প। এবং এই গল্প শেষে আশা করি রাসেল ভাই আমাদের স্টুডিওতে চলে আসবেন, কাজেই সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.8 FM, ডু ফুর্তি। আমি সোফিয়া, থাকি আমেরিকাতে। 2015 সালের জানুয়ারি মাস, আমি তখন ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করি। সবকিছু মোটামুটি ঠিকই চলছিল, শুধু একটা জিনিস বাদে, আমার ওখানে কারো সাথে বন্ধুত্ব করতে বেশ কষ্ট হচ্ছিল, একা একাই আমার সময় কাটত বেশি। একদিন ক্লাসে এসে হঠাৎ চোখে পড়ল যে পেছনের দিকের বেঞ্চে একজন বসে আছে একা। আমার কি মনে হলো কে জানে, ঠিক করলাম ওর পাশে গিয়ে বসব। তারপর আর একটা কাজ করলাম যেটা আমি কখনো করি না, নিজে থেকে ওর সাথে কথা বলা শুরু করলাম। ছেলেটা আমেরিকান, ওর নাম কেভিন, সে খুব সাধারণ একজন মানুষ, তার ব্যাপারে রহস্যময় তেমন কিছুই ছিল না। 21 বছর বয়সী ছেলেরা সাধারণত যেমন হয় তেমনি ছিল। কথা বলতে বলতে ওর সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠল। আমাদের ছোট একটা গ্রুপও ছিল, 5 জন ছিলাম আমরা, সবাই একে অপরের অনেক ঘনিষ্ঠ ছিলাম। কিন্তু কেভিনের ব্যাপারে আমরা কেউই কিছু জানতাম না। ও নিজে থেকেও নিজের পরিবার বা তারা কোথায় থাকে কি করে এসব নিয়ে কিছু বলত না। আমরা শুধু জানতাম যে কেভিন কানেকটিকাট থেকে এসেছে, নিউ ইয়র্ক শহরের বাইরে একটা অঞ্চল থেকে। ওর বাড়ি বর্তমানে নিউ ইয়র্কের ট্রাইবেকা এলাকাতে। ট্রাইবেকা এই এলাকাটার বেশি সুনাম নেই, বেশ কয়েকটা জায়গা আছে যেখানে অনেক ক্রাইম হয়। একবার আমি আমাদের গ্রুপের আরেক বান্ধবী কেলা আর সাবরিনা মিলে ঠিক করলাম আমরা ট্রাইবেকাতে খেতে যাব। আমি সাবরিনাকে ভালো করে চিনতাম না, কিন্তু আমরা তিনজনই ছিলাম নিউ ইয়র্ক শহরে নতুন, ট্রাইবেকা আমরা ভালো করে চিনতামও না। হাঁটতে হাঁটতে দেখা গেল আমরা ট্রাইবেকার সেই বিপজ্জনক জায়গাগুলোর একটায় চলে এসেছি। তখন রাতও হয়ে গিয়েছিল অনেক, প্রায় 2টা বাজে। আমি বেশ ভয় পেতে শুরু করেছিলাম, এদিকের স্ট্রিট লাইট সবগুলো কাজও করছিল না, জায়গায় জায়গায় অন্ধকার হয়েছিল আর আশেপাশে ছিল সব সরু গলি। আমি ফোন বের করে গুগল ম্যাপস দেখতে শুরু করলাম কাছাকাছি কোনো সাবওয়ে স্টেশন আছে কিনা। কোনোটাই খুব কাছে ছিল না। আমরা বেশ কিছুক্ষণ খুঁজলাম। খোঁজার পর যখন ফোন থেকে মুখ তুললাম তখন আমাদের জন্য একটা থাক্য অপেক্ষা করছিল। সাবরিনাকে কোথাও দেখা যাচ্ছে না। আমরা এদিক ওদিক তাকালাম, মাঝারি স্বরে ওর নাম ধরে ডাকলাম, কিন্তু সাবরিনার কোনো পাত্তা নেই। তখনও ভূত প্রেত এসবের কথা আমাদের মাথায় আসেনি। ভয় হচ্ছিল সাবরিনাকে কেউ কিডন্যাপ করল না তো। আশপাশে হাঁটতে হাঁটতে আমরা সাবরিনাকে খুঁজতে লাগলাম। কোথাও ওর কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা খুব চাপা গুলির ভেতরে আমাদের চোখ পড়ল। দেখলাম সেখানে একজন মানুষের মতো কাউকে দেখা যাচ্ছে। দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হল সে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। এটাই কি সাবরিনা? আমি কেহলাকে ইশারা করে দেখালাম। ও একমত হল আমার সাথে। আমরা আস্তে আস্তে গলির দিকে এগোতে শুরু করলাম। কাছে এসে দেখলাম এটা আসলেই সাবরিনা। ও এমন বিভোর হয়ে তাকিয়ে আছে যে আমাদের খেয়ালই করেনি। ওর খুব কাছে দাঁড়িয়ে ডাকতে যাব এমন সময় সাবরিনা যে জিনিসটা দেখছিল সেদিকে আমাদের চোখ পড়ল। কেলা আমার পিছনে দাঁড়িয়েছিল, সেও দেখল। আমার মুখ খুলে গেল চিৎকার করার জন্য, কিন্তু গলা দিয়ে শব্দ বের হওয়ার আগেই কেলা আমার মুখ চেপে ধরল। যদি আমরা এখানে আছি টের পেয়ে যায় তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারব না। আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল একটা কভেন। ডাইনি বা শয়তানের পূজারীদের দলকে কভেন বলা হয়। যে কভেনটা আমাদের সামনে ছিল সেটার সব সদস্য আলখেল্লা পরেছিল, গোল হয়ে দাঁড়িয়েছিল ওরা। মাঝখানে ছিল একজন নগ্ন মেয়ে, একটু পাশে আগুন জ্বলছিল, আর আলখেল্লা পরা মানুষগুলো মেয়েটার শরীর কেটে রক্ত বের করে সে আগুনে ঢালছিল। আমি আগে পড়েছিলাম যে কোনো কফেনে যোগ দিতে চাইলে কিছু রিচুয়াল করতে হয়, এটা ছিল তাদের মধ্যে একটা। আমার আতঙ্ক এক লাফে আরো কয়েক গুণ বেড়ে গেল যখন খেয়াল করলাম যে আলখেল্লা পরা আকৃতিগুলোর মধ্যে একজন আছে যে অস্বাভাবিক রকম লম্বা। তার চেহারা আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু হাত দেখা যাচ্ছিল, আর হাতগুলো মানুষের হাত ছিল না। আমি আর দাঁড়ালাম না, সাবরিনার হাত ধরে এক টান দিলাম, তারপর ছুটতে শুরু করলাম। কেলাও আমাদের সাথে ছুটতে লাগল, কিন্তু সাবরিনাকে কেমন যেন লাগছিল, কিছু একটা যেন বদলে গিয়েছিল ওর ভেতরে। অনেক অন্যমনস্ক লাগছিল, যেন স্বপ্নের মধ্যে আছে। ওকে রীতিমতো টেনে নিয়ে যেতে হচ্ছিল আমাদের সাথে। মেইন রোডে এসে কিছু মানুষ দেখার আগ পর্যন্ত আমরা ছুটতে লাগলাম। সেদিন আমরা বেঁচে ফিরে এলাম। পথে সাবরিনাকে যেসব প্রশ্ন করেছিলাম তার কোনোটারই উত্তর ও দেয়নি। মনে হচ্ছিল অন্য কোনো জগতে আছে। তারপর এক সপ্তাহ ধরে সাবরিনাকে ক্লাস করতে দেখলাম না। কেলা আর আমি দুজনে চিন্তিত ছিলাম ওকে নিয়ে। কেলা ওর ফোন নাম্বার জানত, টেক্সটও পাঠিয়েছিল, কিন্তু সাবরিনা জবাব দিল না। কেলা ঠিক করল যে সাবরিনার বাসায় যাবে। ও আমাকে সাথে নিয়ে যেতে চাইল, কিন্তু আমি মানা করে দিলাম। সে রাতে আমার দরজায় দড়াম দড়াম করে ধাক্কা পড়ল। আমি চমকে দরজা খুললাম, খুলে দেখি কেলা। আমাকে দেখার সাথে সাথে কেলা কাঁদতে শুরু করল। আমি তো হতভম্ব হয়ে পড়লাম, বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ওকে ভেতরে এনে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। কাঁদতে কাঁদতে কেলা বলল যে সাবরিনার অবস্থা ভালো নয়, ওর ওপর কিছু একটা ভর করেছে। যখন কথা বলছে তখন বিভিন্ন রকম কণ্ঠস্বর শোনা যাচ্ছে। শুধু তাই নয়, সাবরিনা আমাকে আর কেলাকে থ্রেট করেছে, বলেছে যদি আমাদেরকে আর একবার দেখে তাহলে মেরে ফেলবে। সে রাতে আমি ঘুমোতে পারলাম না। যখনই আমার চোখ লেগে এল প্রতিবার মনে মনে ফেসে উঠল সাবরিনার চেহারা। কল্পনা করলাম রাগে বেঁকে বিভৎস হয়ে গেছে সে চেহারা, দাঁত পেয়ে এসেছে, ঠোঁট কুঁচকে গেছে। আমি সারা জীবন এসবের গল্প শুনেছি, কিন্তু কখনো আমার সামনে এগুলো ঘটবে আমি তা কল্পনাও করতে পারিনি। আমার কৌতূহল কিছুতেই দমিয়ে রাখতে পারলাম না। ঠিক করলাম সাবরিনার বাসায় যাব, সাথে কেলাকেও নিয়ে গেলাম। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। বাসায় ঢুকতেই প্রথমে দুজন পাদ্রি আমাদের ঠেকালেন, তাদের চেহারা গম্ভীর। সাবরিনার মা ছিলেন পাশে, তিনি শক্ত করে কাঁদছিলেন, খুবই অসহায় লাগছিল তাকে দেখতে। পাদ্রিরা আমাদের সাবধান করলেন সাবরিনার অবস্থা খুব খারাপ, চিৎকার করছে আর ভায়োলেন্ট হয়ে গেছে, আমরা ঢুকলে আমাদের সাথেও খারাপ কিছু করার চেষ্টা করতে পারে। আমরা সাবধান বাণী উপেক্ষা করে সাবরিনার ঘরে গেলাম। ঢোকার সাথে সাথে আমাদের একটা অদ্ভুত অনুভূতি হল, যেন আমরা বাদেও এই ঘরে অন্য কেউ আছে, অন্ধকার অশুভ কোন একটা অস্তিত্ব। আমার ভীষণ অস্বস্তি লাগছিল, সাবরিনা কোন উন্মত্ত পশুর মতো আচরণ করছিল, আলমারির উপর উবু হয়ে বসেছিল, ওর চেহারা দেখে চেনাই যাচ্ছিল না, সারা মুখে আঁচড়ের দাগ ক্ষত বিক্ষত হয়ে আছে, চুল এলোমেলো হয়ে আছে, বার বার একা একা পাগলের মতো হাসছিল। দৃষ্টি দেখে মনে হচ্ছিল সাবরিনার চোখ দিয়ে অপরিচিত কেউ তাকিয়ে আছে। সবচেয়ে বেশি ভয় পেলাম যখন সে দৃষ্টি আমার দিকে ফেলে বলল, এসেছিস, তোরা এসেছিস, আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম, সবার আগে তুই শেষ হবি। ওর দৃষ্টি ফিরল কেহেলার দিকে, তারপর তোর এই বান্ধবী। আমরা ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে, কান্নায় ভেঙে পড়লাম, আর সেটা দেখে ওখানে সবাই বুঝতে পারল সাবরিনার এই অবস্থার সাথে আমাদের কোনো একটা সম্পর্ক আছে। ওরা আমাদের জিজ্ঞেস করল কি ব্যাপার, আমরা সবকিছু খুলে বললাম। পাদ্রীদের ধারণা হল ওই কজেনের কেউ সাবরিনাকে দেখে ফেলেছিল, ওরা অশুভ কোন শক্তি চালান করেছে সাবরিনার ভেতরে। পাদ্রি আমাদের কিছুটা হোলি ওয়াটার দিলেন, যে পানির ওপর প্রার্থনা করে সেটাকে আশীর্বাদ দেওয়া হয়েছে। তারপর পরামর্শ দিলেন আমরা যেন আমাদের পরিবারের সাথে কথা বলি এ ব্যাপারে, আর যেন পবিত্র কারো কাছ থেকে সাহায্য নেই। তারপর বেশ অনেকগুলো দিন কেটে গেল, আমার সাথে কোনো ঝামেলা হল না, কিন্তু কেলার সাথে হল। কেলা বলল যে ও প্রায় সাবরিনাকে দেখতে পায় রাতের বেলা, সকালে উঠে দেখে ওর শরীরে আঁচড়ের দাগ, দাগগুলো যে কিভাবে এসেছে তা কেলা জানে না। শেষ পর্যন্ত ও আর থাকতে না পেরে এক পাদ্রির সাথে কথা বলল, সে পাদ্রি এক্সোরসিজম করার পর কেলা কিছুটা সুস্থ হয়। দুই মাস পরে সাবরিনার মায়ের সাথে আমরা যোগাযোগ করলাম, তিনি শুধু বললেন যে সাবরিনা অনেক বদলে গেছে, ওর উপর এক্সোরসিজম করা হয়েছে কিন্তু পুরোপুরি ঠিক করা যায়নি। সাবরিনাকে নিয়ে ওর পরিবার ইকুয়েডরে ফিরে গেছে, আমেরিকাতে আসার আগে তারা সেখানেই ছিল। পুরো ঘটনাটা আমাকে আর কেলাকে ভীষণ নাড়া দিয়েছিল, আমরা এক পর্যায়ে এসে আর থাকতে পারিনি, আমাদের বন্ধুদের গ্রুপে এই গল্পটা শেয়ার করেছিলাম। আর গল্পটা শোনার পর কেভিন নিজের জীবনের ঘটনা বলতে শুরু করল, আমার নিউ ইয়র্কে আসার কোন ইচ্ছে ছিল না, আমার পুরো পরিবার তো কানেকটিকাটে থাকত, কিন্তু ওরা জোর করেই আমাকে পাঠিয়েছে। কানেকটিকাটের ইতিহাস জানো, পুরো শহরটা একসময় যুদ্ধক্ষেত্র ছিল, শহরের নিচে কবরতে আছে হাজার হাজার মানুষের লাশ, এই শহরে অনেক ভুতুড়ে জায়গা আছে। কিন্তু এসব নিয়ে আমি আগে মাথা ঘামাতাম না, আমার জীবন অনেক সিম্পল ছিল। ঝামেলা শুরু হল যখন আমার দাদির বাসায় উঠলাম। আমি আর আমার বোন অদ্ভুত জিনিস দেখেছিলাম, ব্যাখ্যা নেই এমন অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। আমার 14 বছর বয়সী ছোট বোন একা একা নিজের সাথে কথা বলতে শুরু করল। এক রাতে দেখি ও নিজে হেঁটে হেঁটে বাসার বাইরের জঙ্গলের দিকে যাচ্ছে, নিজেকে আঁচড় দেওয়া শুরু করেছিল, হাতের চামড়ায় গভীর দাগ হয়ে পড়েছে, তো ঘরে সারাদিন একা বসে কি যেন বিড়বিড় করত। আমরা এসব দেখে ভয় পেয়ে যাই, ওকে সারাক্ষণ আমরা চোখে চোখে রাখতাম। একদিন এক মুহূর্তের জন্য ও দৃষ্টির আড়াল হল, আর শুরু হল বিপদ। কোথাও খুঁজে পাচ্ছিলাম না ওকে, জঙ্গলের আশেপাশেও খুঁজলাম কিন্তু আমার বোনের কোনো পাত্তা নেই। পুরো বাসা খুঁজে শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম বেসমেন্টের দরজা খোলা। আমরা তাড়াতাড়ি বেসমেন্টে গেলাম, যাবার সাথে সাথে আমার খুব খারাপ একটা অনুভূতি হল, ওখানে অন্য কিছু একটার অস্তিত্ব টের পাচ্ছিলাম, আর একটা কটু গন্ধ আসছিল। গন্ধটা যে কোথা থেকে আসছে আমরা কেউই বুঝতে পারছিলাম না, তাও আমার মা আর আমি মিলে তন্ন তন্ন করে পুরো বেসমেন্ট খুঁজলাম, পাই না। হঠাৎ করে একটা ছোট্ট গোপন কম্পার্টমেন্টের দরজা পেলাম, আমি এক ধাক্কায় দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। একটা ছোট অন্ধকার রুম, তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমার বোন, এক দৃষ্টিতে কিসের দিকে যেন তাকিয়ে আছে। এক টানে ওকে নিয়ে বেরিয়ে এলাম রুম থেকে। তারপর আমি আর আমার বাবা সে ঘরে আবার নেমেছিলাম, ঘরের দেয়ালগুলো ভেঙে ফেলেছিলাম। তারপর যা দেখলাম তাতে ভয়ে আমাদের চোখ বড় বড় হয়ে গেল। দেয়ালের ভেতর শুধু কঙ্কাল আর কঙ্কাল, এগুলো যে কাদের আমরা কিছু বুঝতে পারলাম না। শহরের কয়েকজন বলল যে এই কঙ্কালগুলোর মধ্যে একটা হচ্ছে কানেকটিকাটের অনেক পুরনো এক ডাইনির, এরপর আরো অনেক কিছু হয়, সেগুলো মনে করতেও আমার কষ্ট হচ্ছে। আমার বোন শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর আমার বাবা মা জোর করে আমাকে নিউ ইয়র্ক পাঠিয়ে দেয়। কেভিনের গল্প শেষ হল, কিন্তু আমরা কেউ কোনো কথা বলতে পারলাম না। পুরো ঘর জুড়ে থাকল একটা বিশাল নিস্তব্ধতা।
Radio 40. Commercial is going down. Commercial free. Right here.
ফুর্তি।
ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কি আমার।
কি রে সারা, তুই কাল আসলে নাচবি?
মা, কলেজের লাস্ট প্রোগ্রাম, আমার সব বন্ধুরা পারফর্ম করছে, রাফি, জেনি, ইসমা সবাই।
কিন্তু তোর শরীরের এই অবস্থা?
কেন চিন্তা করছো মা, স্টে সেফ আছে না?
এবার পিরিয়ডের দিনগুলোতেও চলবে এই পাল্লাদে আনন্দ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি স্টে সেফ স্যানিটারি ন্যাপকিনে রয়েছে 5 স্তরের সর্বোচ্চ সুরক্ষা। এর সুপার অ্যাবসর্বেন্ট পলিমার লিকুইডকে জেলে রূপান্তর করে প্যাডের ভিতর আটকে রাখে, যাতে তুমি থাকো দিনভর সুরক্ষিত। স্টে সেফ, সব আনন্দে পাল্লা দাও।
আপনি শুনছেন রেডিও 48.8 FM, চলছে ভূত FM হরর ক্লাব। সৃষ্টি আছে আপনার সাথে, আর এই মুহূর্তে আমার সাথে আছে একজন স্পেশাল গেস্ট, হ্যাঁ রাসেল ভাই। হ্যালো রাসেল ভাই।
হ্যালো সৃষ্টি, কি অবস্থা?
হ্যাঁ রাসেল ভাই, আমরা তো ভূত FM হরর ক্লাব আস্তে আস্তে 4 নম্বর এপিসোড চলছে আজকে।
সেটাই, এবং 4 নম্বর এপিসোডের সাথে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের অনেক অনেক সাড়া এবং আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন। অনেক এখানে দেখতে পাচ্ছি ইনবক্স করছেন অনেকে, অনেকে লিখছেন, সো মানে ইটস রিয়েলি গুড টু সি যে মানুষজন আপনারা যারা আছেন তারা কিভাবে ধীরে 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 আপন করে নিচ্ছেন ভূত FM হরর ক্লাবকে। তো একটা জিনিস আমি এখনো পর্যন্ত যে জিনিসটা আমি আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে ভূত FM হরর ক্লাব, যেখানে আপনারা চাইলে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। এটা আপনার নিজের ঘটনা হতে পারে, বই থেকে পাওয়া ঘটনা হতে পারে, অন্যের কাছ থেকে শোনা ঘটনা হতে পারে, কিংবা আপনি নিজে লিখে ফেলতে পারেন ঘটনাটি। সুতরাং আপনার জন্য সবকিছু খুব ওপেন করে দেওয়া আছে, আপনি জাস্ট ঘটনাটি পাঠিয়ে দিন।
এবং আজকেও কিন্তু আমরা একটা গল্প পড়েছি রাসেল ভাই,
একদম চমৎকার ছিল।
হ্যাঁ আসলে মাঝে মাঝে খুব অবাক লাগে যে এত সুন্দর করে লেখা। আমি মাঝে মাঝে মেল পড়ি, যেটা আজ কয়েকদিন আগে দেখছিলাম যে ক্লাস 8 এর একটা ছেলে, সেও একটা ভূতের গল্প লিখে পাঠিয়েছে। সো এটা আসলে খুব ভালো লাগার মতো একটা বিষয়। আগামীকাল তো ভূত FM আছে,
রাইট?
আমরা কিছু জানতে পারবো?
হ্যাঁ, আগামীকাল আমাদের ভূত FM এ আমাদের এবারে স্পেশালিটি হচ্ছে ম্যাক্সিমাম গেস্ট যারা আসবেন তারা সবাই অলমোস্ট, হ্যাঁ সবাই নতুন, এবং তাদের স্টোরি আছে, বিভিন্ন ধরনের স্টোরি শুনবো আমরা। আপনারা সবাই অনেকে গ্রামের স্টোরি পছন্দ করেন, সো গ্রাম শহর সবকিছু মিলিয়েই একটা চমৎকার এপিসোড উপহার দেওয়ার চেষ্টা করব। থাকবে বেশ কিছু অডিও ক্লিপ যদি সময় পাই, আর ইমেল তো থাকবেই, সুতরাং আমি ইমেল রিড আউট করব। সো এখনো যারা পাঠাননি তারা দয়া করে খুব দ্রুত পাঠিয়ে দিন আপনাদের ঘটনা আমাদের কাছে, ভূত FM @radiofurti.fm এই অ্যাড্রেসে।
রাসেল ভাই, এই শহরের বাইরে গ্রামের ঘটনাগুলো সম্ভবত একটু বেশি ভয়ঙ্কর হয় এবং বেশি ইন্টারেস্টিং হয়।
আসলে আমি এটা মনে করি যে শহর বা গ্রাম বলে কথা না, ঘটনাটা আসলে কতটা, ঘটনার ভয়াবহতা কতটুকু, সেটা যদি একটা ঘরের মধ্যে হয় সেটাও হতে পারে, একটা ট্রেনের মধ্যে হতে পারে, একটা প্লেনের মধ্যে হতে পারে, একটা বিস্তীর্ণ মাঠের মধ্যে হতে পারে, ডিপেন্ড করছে যে আমি আসলে যেটা দেখলাম সেটা কতটা ভয়ঙ্কর, সিচুয়েশনটা কতটা আমার এগেনস্টে ছিল।
বাহ, আসলে এভাবে আসলে ঘটনাগুলো, যে ঘটনাগুলো আমাদের কাছে আসে, ওই পারিপার্শ্বিকতাটা ব্যাপারটাকে আসলে ভয়ঙ্কর করে তোলে।
একদম।
সো আমরা আজকে অনেকে বলছিল যে ভূত FM 7 বছর ধরে এখন চলছে এবং একই ধরনের জনপ্রিয়তা, তো এই ব্যাপারটা আসলে যাই না অনেকটা হয়তো মানে প্রশ্নোত্তরের মতো হয়ে যাচ্ছে, তারপর আসলে জানতে চাইবো যে, বা শ্রোতারা জানতে চায় যে আপনি মাইক্রোফোনের এপাশ থেকে ফিলটা কেমন আসে?
চমৎকার, চমৎকার আসে, এবং আমার কাছে মনে হয় যে আমার লিসনার্স, হু আর আওয়ার লিসনার্স, দে আর দ্য ওনার অফ ভূত FM, এবং তারা ঘটনা পাঠান বলেই আমরা ঘটনা পাই। এবং মাইকের এই পাশ থেকে সবসময় যেটা হয় সেটা যত দিন যায় তত বেশি টেনশন বাড়তে থাকে, কারণ এটা ডিপেন্ড করতে হয় সবসময় লিসনারদের ওপরে, মানে যেহেতু সমস্ত ঘটনাগুলোই নিজেদের ঘটনা, পার্সোনাল এক্সপিরিয়েন্স, তো সবসময় আমি তাকিয়ে থাকি আমাদের লিসনারদের ওপরে।
বাহ, শাহাদাত হোসেন সাব্বির আপনাকে হাই জানিয়েছেন।
ও হ্যালো।
আরো এই রাসেল ভাইয়ের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি অনেকেই মেসেজ পাঠাচ্ছেন। শুভ্র নীলাম্বর, তিনি লিখেছেন তিনি এবং তার মা শুনছেন, তুর্য আছেন, লিখেছেন প্লিজ এসএমএসটা পড়বেন, অনেক অনেকে শুনছেন এই মুহূর্তে। এবং ভূতের ফেম হরর ক্লাবের শেষ দিকের এটা কিন্তু একটা স্পেশাল আকর্ষণ, অনেকেই একদম শুরু থেকে কিন্তু জিজ্ঞেস করতে থাকে যে রাসেল ভাই কখন আসবে, রাসেল ভাই কখন আসবে।
না সেরকম কিছু নাই, এবং আমার মনে হয় যে আগামীকালকে জমজমাট শো হবে, এবং আজকেও আমি খুব মনোযোগ দিয়ে আমার মানে আমার সবসময় ভালো লাগে ফিকশন যে সুনীল গঙ্গোপাধ্যায় যে ঘটনাটা মানে প্রথমে যে গল্পটা আমরা শুনলাম চমৎকার একটা গল্প, এবং এখনো যেটা একটু আগে শুনলাম সেটাও খুব চমৎকার। তো আশা করছি যে ভূত এফ এম হরর ক্লাব এবং ভূত এফ এম একসাথে যে পথ চলা শুরু করেছে সেই পথ চলা আরো দীর্ঘায়িত হবে। অ্যান্ড থ্যাংক ইউ সৃষ্টি ফর ইনভাইটিং মি, অ্যান্ড thank you all for being with us. Stay tuned Radio Furti 88 FM and Radio Furti.
Thank you Rasel bhai. আর অনেক অনেক বন্ধু কিন্তু একের পর এক কিন্তু রাসেল ভাই আসার পর থেকে রাসেল ভাইয়ের কে হাই জানাচ্ছে, হ্যালো জানাচ্ছে। সো সবাই আশা করি রাসেল ভাইয়ের কথা শুনে সবাই অনেক ভালো লেগেছে। আমরা ফিরব একটু পরই একটা ছো, এই মুহূর্তে আমরা রাসেল ভাইয়ের একটা প্রিয় গান শুনব ওয়ারফেজের অজান্তে।
থ্যাংক ইউ
রাসেল ভাইয়ের খুব প্রিয় ভোকাল ভাবনার গাওয়া গানটি। গান শেষে ফিরবো আপনার কথা নিয়ে। শুনছেন রেডিও ফুর্তি 88 FM, একদম ভুল হচ্ছে না, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। আর ভূত FM হরর ক্লাবের 4 নম্বর এপিসোডের একদম শেষ প্রান্তে আমরা, শেষ ঘন্টায় এই মুহূর্তে 1:37 স্টুডিওর ঘড়িতে সময়। আর ফেসবুকে অনেক অনেকেই তো আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, তাদের লেখাগুলো একটু নিয়ে নিই। একটু আগে কিন্তু ছিলেন রাসেল ভাই আমাদের সাথে, এবং রাসেল ভাই আসার পর দেখেছি মেসেজের ফ্রিকোয়েন্সি যে হারে বেড়ে গিয়েছে, আসলে অসাধারণ এটা। এবং এই যে ভালোবাসা, আসলে তো রাসেল ভাইয়ের প্রতি ভালোবাসা মানে আসলে ভূত ফ্যামের প্রতি ভালোবাসা, এবং ভূত ফ্যামের প্রতি ভালোবাসার ব্যাপারটা আসলে এরকম যে একটা অনুষ্ঠান যখন অনেক মানুষের কাছে পৌঁছে যায়, সেটা যে আলোচনা সমালোচনা যে রকমই হোক না কেন, মানুষের মনের ভেতরে যে ভালোবাসা সেটা আসলে অমূল্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা রেডিও শুনি, কিংবা আমরা টিভি রেডিও যে এন্টারটেইনমেন্টের জন্য আমরা যে মাধ্যমগুলোকে ব্যবহার করি, সেখানে যে আয়োজনগুলো হয়, সেই আয়োজনগুলো যখন আসলে মন থেকে অনেক ভালো লাগে, সেটা আসলে অনেক বড় একটা ব্যাপার। এবং আপনাদের ভালোবাসায়, আপনাদের চাওয়া পাওয়ার কারণেই কিন্তু এত দূরে এগিয়ে আসতে পেরেছে ভূত FM। এবং আশা করি আপনার ভালোবাসায়, আপনার সাপোর্ট নিয়ে ভূত FM হরর ক্লাব এগিয়ে যাবে অনেক অনেক দূর। আপনাদের লেখাগুলো শেষ মুহূর্তে এসে সেই লেখাগুলো আবারও নিয়ে নিচ্ছি। আজকে যে গল্পগুলো ছিল, সেই গল্পগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, অনেকে সুন্দর সুন্দর কথা বলেছেন, এবং এটা আসলে ভালো লাগার মতো একটা ব্যাপার। সামনের এপিসোডগুলোতে কিন্তু আরো গল্প আসবে, এবং আপনারা যারা অনেক গল্প পড়েন, বই পড়েন, হরর গল্প পড়েন, সেই হরর গল্পগুলো কিন্তু আমাদের সাজেস্ট করতে পারেন যে এই গল্পটি শুনতে চাই। যেমন আমরা কিন্তু প্রায় এরকম সাজেশন পাই, আরো সাজেশন চাচ্ছি আপনাদের কাছ থেকে যে এই গল্প শুনতে চাই। কিংবা আপনারা আরো একটা কাজ করতে পারেন, বিদেশি রাইটারদের গল্প আমাদেরকে অনুবাদ করেও পাঠাতে পারেন, সেই গল্পগুলো আমরা কিন্তু পড়ব। সো অনেক অনেক স্কোপ আছে আপনাদের যুক্ত হবার, যেহেতু ভূত FM এক আপনাদের হাত ধরেই এত দূর পর্যন্ত এসেছে, ভূত FM হরর ক্লাব আপনাদের হাত ধরেই এগিয়ে যেতে চায়। কাজে আপনার সৃষ্টিশীলতা, আপনার ক্রিয়েটিভিটি নিয়ে এগিয়ে আসুন, আপনার লেখার হাতটা আরেকবার ছালাই করে নিন। অনেকদিন আগে হয়তো লিখতেন ছোটবেলায় গল্প কবিতা, অনেকে হয়তো লিখেছেন, সেই জায়গাটা আরেকবার শান দিয়ে দেখুন। সো আপনার লেখা থেকেই কিন্তু, আপনার বানন, আপনার সৃষ্টিশীলতা থেকেই কিন্তু ভূত FM হরর ক্লাব আরো অনেক অনেক দিন এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। রফিকুল রফিক, আমরা একটা আনসেন্সর্ড স্টোরি শুনেছিলাম আজকে, মজার ভূতের গল্প যেটাকে বলা যায়, এবং সেটার কিন্তু ফিডব্যাক অনেক ভালো। রফিকুল রফিক লিখেছেন, রেকর্ডটা অনেক হাস্যকর ছিল, মজার ছিল। তারপর হচ্ছে নূর সিদ্দিক লিখেছেন, গ্রেট তাল পড়ার স্টোরি। আসলে খুবই অদ্ভুত ছিল। এবং আরেকজন লিখেছিলেন, আমি কমেন্টটা হারিয়ে ফেলেছি, কমেন্টটা ছিল এরকম যে ওনার ঘড়ি নষ্ট ছিল, তার একটা খুব কনফিউশন ছিল যে ঘড়িটা আসলে সময়টা কিভাবে ভুল সময় তিনি দেখলেন। যাই হোক, অনেক ধরনের গল্প আছে, আসলে অনেক ধরনের ঘটনা আছে, তার একটা নিদর্শন হিসেবে কিন্তু এই গল্পটা আমরা দিয়ে দিলাম। আর এই রকম মজার মজার গল্প কিন্তু যেহেতু হরর ক্লাব, অনেকেই ভাবেন হয়তো যে পুরো সময়টা জুড়ে ভয় পাবেন, ভয় না পেয়ে অনেকে মন খারাপ করেন, হতাশ হয়ে পড়েন। আগেই বলেছি যে এই অনুষ্ঠানটা শুধুমাত্র ভয়ের জন্য না, অনুষ্ঠানটা সব ধরনের কি বলা যায়, যত হাসি কান্না সব মিলিয়ে একটা আয়োজন এই ভূত এফএম হরর ক্লাব। আমরা দ্বিতীয় এপিসোডে সম্ভবত শুনেছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি এই গল্পটা, এবং ডাইনি গল্পটা আমরা যেটা রেডিওতে প্রচার করেছি সেখানে বেসিক্যালি ভয়ের দিকে বেশি জোর ছিল, কিন্তু যারা গল্পটা পড়েছেন তারা হয়তো দেখবেন যে সেই ডাইনির ভয়ঙ্কর রূপের বাইরেও একটা মানবিক একটা ভালোবাসার জায়গা কিন্তু তৈরি হয়ে যায় সেই স্বর্ণ ডাইনিকে নিয়ে কাহিনী, কিন্তু সেই স্বর্ণ ডাইনির প্রতি কিন্তু একটা মায়া জন্মে যায়। হ্যাঁ, সো ভূতের গল্প সবসময় শুধুমাত্র ভূতের ভিতর মানে সীমাবদ্ধ থাকে না, আবার অনেক গল্প আছে যেখানে আসলে ভূতের কোনো অস্তিত্বই নেই, কিন্তু তারপর সম্পূর্ণ শরীরই গল্প থেকে একটা অশরীরই একটা কি বলা যায় পরিবেশ ক্রিয়েট হয়ে যায়। সো সব মিলে আসলে হরর গল্প, হরর জনরা, এবং সেই হরর জনরা দিয়ে আমাদের হাঁটা চলা। আমাদের সাথে আছেন মহিবুল ইসলাম, লিখেছেন গল্পগুলো সুন্দর ছিল, ভাবছি আমার গল্পটা লিখব। অবশ্যই প্লিজ আপনার গল্পটা লিখে আমাদের পাঠিয়ে দিন। আবারও জানাচ্ছি bootfm@radiofurti.fm, এখানে আপনি মেইল করে পাঠাবেন এবং সাবজেক্ট লিখবেন হরর ক্লাব, আপনার গল্প আমাদের কাছে পৌঁছে যাবে। নীল কাপ্য লিখেছেন, রাজশাহী থেকে শুনছি আমি আর আমার বন্ধু সুমন। মোহাম্মদ ফারহান লিখেছেন, সৃষ্টি ভাইয়া তোমার সাথে আড্ডা মারতে খুব ভালো লাগছে ভাইয়া, গল্পগুলো ভালো লাগছে হরর ক্লাবের, খুবই খুবই ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেকেই ওই যে কমেন্ট করেন যখন যে ভয় পাচ্ছি না, আরো ভয় পেতে চাই, তখন আসলে আমি ভয় পেয়ে যাই, বিশ্বাস করেন। আপনারা যখন অনেক ভয় পেতে চান সে আপনাদের চাওয়াটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ আমি আসলে অনেক ভয় আপনাদের দেখাতে পারবো না, কিন্তু যেটা পারবো সেটা হচ্ছে আপনাদের সাথে অনেকক্ষণ ধরে আড্ডা দিতে পারবো, জম্পেশ আড্ডা দিতে পারবো। আরো আছেন আমাদের সাথে পরি মেহজাবিন, তিনি লিখেছেন, ভাইয়া আমি আপনাদের অফিসে অতিথি হয়ে সরাসরি গল্প বলতে চাই, কি করতে হবে বলুন প্লিজ। হ্যাঁ, আবারও বলছি, সরাসরি গল্প বলতে চান, আপনার ক্লাব নিয়ে আসতে চান, যে কোনো কিছু করতে চান, আপনি আমাদেরকে মেইল পাঠান bootfm@radiofurti.fm, সাবজেক্টে লিখুন হরর ক্লাব। নুরউদ্দিন সর্দার লিখেছেন, সৃষ্টি ভাইয়ের সাথে আছি, লাভ হরর ক্লাব এন্ড লাভ রাসেল ভাইয়া, আপনার জন্য অনেক অনেক লাভ এবং ভালোবাসা। রিফাত আশাব আছেন, লিখেছেন, ভাইয়া আমাদের স্টোরিটা পড়ার জন্য, আচ্ছা আপনি রাজশাহী হরর ক্লাব থেকে, রাজশাহী হরর ক্লাবের কথা আগেও বলেছি, আসলে আপনাদের যে কার্যক্রম সেটা খুবই ভালো লাগছে, আমরা চাই আপনারা আমাদের স্টুডিওতে আসুন, কাজেই আপনারা আমাদেরকে মেইল পাঠান আপনাদের ফোন নাম্বার সহ, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। এবং আরো যারা আছেন এই মুহূর্তে শুনছেন রেডিও ফুর্তি FM, আপনারা জানবেন যে এইরকম রাজশাহী হরর ক্লাব ক্লাবের মতো আপনারাও কিন্তু আপনাদের ক্লাব নিয়ে, আপনাদের জমানো ঘটনা নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর এইচ রাসেল আছেন, লিখেছেন, ভাইয়া আছি আপনার ক্লাবের সাথে। রানা মোহাম্মদ রানা লিখেছেন, অনেক ভালো লাগছে আজকের গল্প, অনেক ভালো লাগছে। আচ্ছা, মোহাম্মদ রানার একটা মানে খুব মজার ব্যাপার লক্ষ্য করলাম, তার নামটা হচ্ছে মোহাম্মদ রানা, মোহাম্মদ রানা মানে দুইবার, আবার তিনি কমেন্টও করেছেন অনেক ভালো লাগছে আজকের গল্প, অনেক ভালো লাগছে। আচ্ছা, সবকিছু ডাবল ডাবল, অনেকটা সেই বিভিন্ন অফারের মতো ডাবল ডাবল অফার থাকে না, সেরকম মনে হচ্ছে। আচ্ছা, খুব ভালো, ভালোবাসা আগে বলেছি যে ভালোবাসার বহিঃপ্রকাশ বেশি হলেও খারাপ লাগে না খুব একটা। অভ্রনীল আছেন আমাদের সাথে, সেই মজা পাইলাম, আচ্ছা সম্ভবত আনসেন্সর্ড স্টোরি নিয়ে লিখেছেন তিনি। আরো আছেন ভুতুরি অত পর, আচ্ছা তিনি লিখেছেন যে তিনি তাল খেতে চান, না এই মুহূর্তে তাল খাওয়া যাবে না, বেতাল হয়ে যেতে পারেন। তাওসিফ খান আছেন আমাদের সাথে, লিখেছেন, ভাই আমি বরিশাল থেকে তাওসিফ, আমার নিজের লাইফে ঘটে যাওয়া আর কিছু বরিশালের লোকাল অঞ্চলের কাহিনী আছে, আর আমি বরিশালে পাঁচজনের একটা হরর ক্লাব ক্রিয়েট করেছি, অতি দ্রুত আমাদের কালেক্ট করা স্টোরিগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। বা অবশ্যই আপনারা খুব দ্রুত আপনাদের শেয়ার করা স্টোরিগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। শেষ কমেন্ট পড়া শেষ হলে আবারও আপনাদের একবার জানিয়ে দিব কিভাবে মেইল করবেন। ইতিমধ্যে দুইবার জানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। সাদ্দাম খান আছেন আমাদের সাথে, লিখেছেন পাবনা থেকে, অ্যাপ দিয়ে শুনছি সৃষ্টি ভাই, এগারোটা থেকে শুনছি, দুটা অবধি থাকবো, গল্পগুলো অনেক ভয়ের ছিল, আমি একা একা শুনছি, ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। গৌরব রায় আছেন আমাদের সাথে, লিখেছেন ভাই আমি মাত্র জয়েন করলাম, আজ লেট করে ফেললাম, মিস করে ফেললাম আজ। খুব কি মিস করেছেন? হয়তো সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পটা মিস করেছিলেন আপনি যখন শোনা শুরু মানে কমেন্ট করেছেন, সেই সেটি বলতে চাই। আর আমাদের সাথে আছেন মোহাম্মদ আবির পাঠান, ভূত এফএম এ যদি ভূত এসে ঘটনা বলে যেত তাহলে খুব মজা হতো। না না, মজা হতো না, খুব একটা ভয়ঙ্কর হতো আমার তো মনে হয়। সৈয়দ আমি, তবে আমার একটা ইচ্ছা পূরণ হতো যে আসলেই জীবনে একবার ভূত দেখার সৌভাগ্য হতো, সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক না কেন, তবে যাই হোক দেখতে চাই না কখনো, এবং ভূতের গল্পই শুধু শুনতে চাই এবং বলতেই চাই। আরো আছেন সৈয়দ অমিত, লিখেছেন হররের মধ্যে ফান, এ কেমন শো, আসলে এ কেমন শো, এটাই হরর ক্লাব, ভূত এফএম হরর ক্লাব। সো অনেক অনেক কমেন্ট,
I can see very well there's a boat on the reef with a broken back. I can see it very well. There's a joke in the noise very well. It's one of those that I told you long ago. Take my word and my mind, and don't you know? Once a fool had a good part in the play. If it's so, would I still be here today? It's quite peculiar in a funny sort of way. They think it's very funny if that thing I say. Get a load of him, he's so
that you're after. Got the glimpse of a madman.
একদম শেষ দিকে, একদম শেষবারের মতো ঢুকলাম আপনাদের সাথে, আপনার সাথে কথা বলার জন্য। আর একদম শেষ দিকে যে কমেন্টগুলো পেলাম সেগুলো একটু নিয়ে নিচ্ছি। শেষবারের মতো মোহাম্মদ কালিব আছেন, আশরাফুল, জিএসবি, শামসুল, খুলনা দৌলতপুর থেকে আদনান রানা আমাদেরকে মেসেজ পাঠিয়েছিলেন, গল্প তিনি একটা ঘটনাও আমাদেরকে পাঠিয়েছেন, পড়ে নিব আজকের এপিসোডের পরে। শাকিল খান আছেন, বিগ ফ্যান অফ রেডিও ফুর্তি। রাসেল হোসেন আছেন, লিখেছেন সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে পোস্টে কমেন্ট করেছেন। মাহিন ইন্দ্রনীল লিখেছেন, ভাই বরিশাল থেকে শুনছি আজকের এপিসোড নিয়ে, দুটো এপিসোড শুনলাম, বেশ ভালোই লাগলো, সাথে ভয়ও ছিল, একটা ভালো লাগা মাখানো ভয়। কমেন্টটা পড়লে ভালো লাগবে খুবই, আপনার কমেন্টটা পড়লেও ভালো লাগলো, ভালো লাগা মাখানো ভয়, বা খুবই সুন্দর কথা। আমরা আসলে এটাই চেষ্টা করছি যে আপনাকে সে ভালো লাগা মাখানো ভয় কিংবা ভয় মাখানো ভালো লাগা সব মিলিয়ে একটা অনুভূতি আপনাকে দেওয়ার জন্য। মোহাম্মদ ফারহান আচ্ছা তিনি লিখেছেন, ভাই তোমাকে ভয় দিলাম, তুমি না বলছো ভূত দেখবা, এই দেখো ভূত। আচ্ছা তিনি একটা খুব ভয়ঙ্কর ছবি পাঠিয়েছেন, প্লিজ এরকম ছবি পাঠাবেন না, আমার খুব ভয় লাগে। আচ্ছা ক্যাপসলক তানভীর লিখেছেন, স্টোরিগুলো চোষ ছিল সাথে সংস, বা আসলে এটা পরে খুব ভালো লাগলো, গানগুলো কিন্তু অনেক ভালো লাগার গান আমার যেগুলো বাজানো হয়, এবং এই যে পুরো প্রোগ্রামের যে সাজানো যেটা হয়, সেই গল্প সংগ্রহ করা, সেই গল্পগুলো আপনাদের জন্য আপনাদের মতো করে তৈরি করা, সেই সাথে সাথে এর মাঝখানে যে গানগুলো সবগুলোই কিন্তু আসলে বেশ চেষ্টা করে সিলেক্ট করা হয়, কষ্ট করে সিলেক্ট করা হয়, কাজে আপনাদের যখন এটা ভালো লাগে, এটা আমার ভালো লাগাটা আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এইচ রাসেল আছেন, লিখেছেন ভাই সব এপিসোডে থাকতে চাই। তমাল জানিয়েছেন, ভাই আছে কিন্তু আমার এস এম এস একটাও পড়ো নাই, একটা পড়ে ফেললাম। এছাড়া আজ জয় লিখেছেন, ওকে আচ্ছা ওকে, ওকের কাহিনীটা কি জানেন, ওকের শুরুটা হয়েছিল শুনেছিলাম এরকম যে আর্মিদের মধ্যে তারা যদি কোথাও কোন অপারেশনে যেত এবং সেখান থেকে তারা যদি যখন ফেরত আসত এবং সেখানে যদি কেউ মারা না যেত, অর্থাৎ জিরো কিল্ড, অর্থাৎ জিরো কিল্ড যখন হতো তখন তারা সেটাকে আর কি বলত ওকে। যাই হোক আজ জয় তিনি কি আসলে ওকে দিয়ে কোন সাংকেতিক কিছু জানাতে চেয়েছেন কিনা বুঝতে পারছি না। জয় আহমেদ জানিয়েছেন, হাই আমার ক্ষেত্রে সময় হয়েছে বলে দেয়ার পাই। হ্যাঁ আর কোনো কমেন্ট বা এস এম এস এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা শেষ করব আজকে ফুট এফএম হরর ক্লাব। আপনাদের অনেক অনেক ভালোবাসায় ফুট এফএম হরর ক্লাব একটু একটু করে এগিয়ে যাচ্ছে, চার নম্বর এপিসোড আজকে শেষ হল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত 11টার সময় আবারও শুরু হয়ে যাবে ভূত এফ এম হরর ক্লাব, শেষ হবে শুক্রবার রাত 2টায়। হ্যাঁ, এবং শুক্রবার রাত 11:59 থেকে শুরু হয়ে যাবে ভূত এফএম। কাজেই আজকের অর্থাৎ যেহেতু 12:00 বেজে গিয়েছে এখন শুক্রবার, আজকে রাতেই কিন্তু ভূত এফএম। এবং আপনারা শুনলেন যে ভূত এফএম এর আয়োজনে আজকে অনেক স্পেশাল স্পেশাল কিছু থাকছে, কাজে একদম মিস করবেন না। আমরা চলে যাব, ভূত এফএম হরর ক্লাবের আজকের আয়োজন শেষ হবে, শেষটা হবে আমার খুব প্রিয় একজন শিল্পী লিওনার্ড কোহেনের একটা খুবই চমৎকার গান দিয়ে, ইন মাই সিক্রেট লাইফ। শুনতে থাকুন, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি, রেডিও এফএম এর ডু ফুর্তি,
এক্সক্লুসিভলি অন ফিউশনবিটি.com।